This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে মুহূর্তে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। জীবনের গল্প শুরু হয়ে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন হ্যালো 8920 এবং হ্যালো 8920 তে যারা জীবনের গল্প বলবেন সেই সব জীবনের গল্প শুনে আমরা কিছু না কিছু হলেও তাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয় জানতে পারবো এবং একই সাথে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য তাদের জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো। আজকে কে হ্যালো 8920 রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হব একটু পরে, তবে তার আগে বলতে চাই আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য যে বিষয়টি নিয়মিত করে থাকি সেটা হচ্ছে হ্যালো 8920 শুনে কি পজিটিভ পরিবর্তন আমাদের শ্রোতাদের জীবনে এসছে, মানসিক হোক, শারীরিক হোক, বিষয়গত হোক, পুষ্টিগত হোক। আমরা এই সব ফোন কল প্রথমে শুনি এবং একই সাথে সেই বন্ধুটির সাথে আমরা কথা বলি। তো আজকে তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, চলুন। কে আমাদেরকে ফোন করে বলেছিল যে সে হ্যালো 8920 শুনে জীবনে ভালো কাজটি করেছেন বা এইভাবে মতো ব্যক্তি করেছেন, তার ফোন কলটি আমরা একটু শুনলাম।
মানুষের জীবনের টাকা হয়ে যায়, কেউ যদি গোল পড়তে চলে যায় আসলে হ্যালো এটমেন্টের মাধ্যমে তাকে অবশ্যই তাকে ভালো পথে আসতে পারে। ঠিক আমি এরকম একজন।
অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে শাকিল তার সঙ্গে কথা বলেছি, সেই কথা বলছি।
আপনার জীবনে আসলে কি এমন
ঘটেছে?
আচ্ছা, তার মানে আপনি একসময় মেয়েদেরকে অনেক স্পুজ করতেন, তাদেরকে অনেক বিরক্ত করতেন, তাই তো? পথে ধরে কিংবা তারা যদি আবার উত্তর করতো আপনি আবার তাদেরকে আরো বেশি ক্ষতি করবার চেষ্টা করতেন।
হ্যাঁ।
আচ্ছা, যখন আপনি আমাদের চয়নের গল্পের কথা বলছিলেন, শ্রোতারা অবশ্যই জানে যে চয়ন এসেছিল আমাদের এখানে 40তম পর্বে। চয়ন আসলে ঠিক এরকমই অনেক কাজ করতো, সে ড্রাগ নিত, একই সাথে মেয়েদেরকে উত্তপ্ত করতো, তাদেরকে প্রলোভন দেখিয়ে মেয়েদের ক্ষতি করতো, এরকম অনেক কিছুই করেছে, কিন্তু সে জীবনে সে আসলে একটা ভয়াবহ শাস্তি পেয়েছে। তো এই চয়নের গল্প শুনবার পরই আপনি আপনার জীবনে পরিবর্তন এনেছেন। আচ্ছা, আপনি এখন এই যে পরিবর্তন হবার পরে আপনি এখন কি আর কোন মেয়েকে চুজ করেন? করেন না? ওকে, খুবই ভালো কথা, আমরা শুনে অনেক খুশি হলাম নীরব যে আপনি হ্যালো 8920 শুনবার পরে আপনার জীবনে পরিবর্তন এনেছেন এবং একই সাথে আপনি যে খারাপ কাজ অর্থাৎ মেয়েদেরকে উত্তপ্ত করার থেকে এবং বিরক্ত করা থেকে আপনি বিরত হয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ শাকিল এবং এই বন্ধুটিকে, যারা জীবনের এইভাবে মানে খুঁজে পাচ্ছেন হ্যালো 8920। অনেক বড় পাওয়া আমাদের হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আর আপনি যদি মনে করেন হ্যালো 8920 শুনে আপনি আপনার জীবনে কোনো ভালো কাজ করেছেন কিংবা আপনার কোনো বন্ধু ভালো কাজ করেছে, ভালো কাজের জন্য উৎসাহিত হয়েছেন, তাহলে আমাদেরকে ফোন করে অবশ্যই জানাবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের শুরুতেই আপনার কথাগুলো অনুষ্ঠান করে থাকব। আমাদের ফোন নাম্বারটি নিশ্চয়ই জানা আছে, 9115668, আবারও বলছি 9115668 কিংবা 0961389288, আবারও ববলছি 0961389288। ফোন করার পরে যে নির্দেশনাগুলো এখানে দেওয়া আছে সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনে নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ওকে, আর অনুষ্ঠান চলাকালীন সময় অতিথির যাবতীয় ডকুমেন্টস এবং একই সাথে ছবি আমরা ফেসবুকে আপলোড করে থাকি, তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমরা একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 নির্বাচন করে দেবেন। ওকে, আর আমার অতিথির সঙ্গে আমি একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলবেন। রনি, আপনার জীবনের গল্প এখানে আজকে প্রচারিত হচ্ছে, ইন দ্য সেন্স ইউ আর সো লাকি। কিন্তু যেটা আমাদের বেসিক কিছু নিয়ম আছে, আপনার বয়স কত এখন এবং আপনি কি করছেন বা কোথায় থাকছেন, এগুলো যদি আমাকে দিতে পারেন।
আমার বয়স 30, আমি এখন বর্তমানে মায়ের সাথে আছি, আমাদের সম্মুখে বলছি।
ঠিক আছে, 30 বছরের রনি আজকে আমাদের সাথে আছে, কি তার জীবনের গল্প, কি ঘটে গেছে 30 বছরে সেটাই আমরা এখন প্রধানমন্ত্রী জানাচ্ছি। আপনি শুরু করুন প্লিজ।
আমি শুরু করবো শৈশবকালা থেকে। তো আমার বেড়ে ওঠা রংপুরে, রংপুরে আমার জন্মস্থান। তো আমার বাবা ছিলেন, মা ছিলেন, পুরো পরিবার নিয়ে আমি খুবই সুখী ছিলাম। আমার বাবা চাকরি করতেন রংপুরে, উনি ছিলেন একটি সবিন কোম্পানির টেনিস। আমার আম্মু আমাকে খুবই বেশি আদর করতো, আমরা তিন ভাই। তো লেখাপড়া জীবনটা শুরু হয় রংপুরে। এর মধ্যে আমি যেসব কাজগুলো বেশি বেশি করতাম, খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, গাছে উঠতাম, দুষ্ট করতে যেতাম, আব্বু আসতো এসে দেখতো যে আমি বাসায় নেই। তো দেখা গেল যে আমাদের পাশে ফিশারি বলে ওটাকে, আটটা পুকুর আছে একসাথে, রাজবাড়ি নামে পরিচিত। তো আমরা ফ্রেন্ডদের নিয়ে ওখানে ঢুকতাম, গোসল করতাম। তো দেখা গেল যে অনেকক্ষণ গোসল করতাম, নাই নাই নাই, চোখ লাল হতো, বাসায় আসতাম তো অসুখ বিসুখ হবে দেখে দেখা গেলো যে আমাদের ভাই আমাকে পিটানি দিত যে এগুলি করো কেন, যাও কেন, যদি কিছু একটা হয়ে যাও। তো একসময় বন্ধুরা আমাকে বেশি লাইক করতো, আমি একটু বড়ই ছিলাম, ছোট বন্ধু ছিল আমার, মনে করে যে মুসুর বাবুর সময় আমার বন্ধু ছিল। তো ওই যে গাছে যে উঠতাম, তো কখনো কখনো ডাক গাছে উঠতাম, ডাক পারতাম, ওই বিচারগুলো বাসায় আসতো যে আজকের অনেক ওইগুলো করতাম। জ্যৈষ্ঠ মাসের সময় অনেক লিচু, তো লেখাপড়া করতেছি সন্ধ্যার দিকে, হঠাৎ আমার ফ্রেন্ড বলতেছে, মানে ইশারা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য। তো আমি দেখা যাচ্ছে মাঘ পুজোর আগমনের সময় বের হই, চলো দিকে ঘুরে আসে। রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছি, তো এই মুহূর্তে পাতা পাতা যে লিচু গুলো, তো ও বলতেছে আসো আমি পারি। আমি বললাম যে তাহলে কি হবে এখন সম্ভব, তো তুমি আমার একটু গাছে ঠেলে দাও, মানে একটু উঠায় দাও। তো ও কি করছে, আমাকে উঠায় দিচ্ছে, পরে আমি উঠছি গাছে। উঠার পরে লিচু যে ঝোপা গুলো পাচ্ছে, হঠাৎ এরকম হচ্ছে যে মামির বাড়ির যে লোকজন তারা বলছে লিচু পড়তেছে এই সন্ধ্যাবেলা, তো কালের নেই, তো তো হাড়ি নিয়ে তারা বাড়িতে লিচু উড়াচ্ছে। আমি কি করছি, গাছ থেকে না নেমে আমি সরতে গাছের উপর দিকে উঠছি। তো আমার নামের কাজে মানে আমার খালা সে দেখে ফেলে গাছে উঠতেছি, আমি চিনে আমি একদম গাছের আগায় উঠছি, অনেক চিকলা চিকলি করতেছে। তো দেখা যাচ্ছে যে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, ছালা উঠছে কাছে। তো এখন রাত্রেবেলা তো টসাই চালাচ্ছে, আমরা পরে গাছে দিকে মারতেছে, তাও আমি মারতেছি না, শুধু পা দুটা দেখা
যাচ্ছে।
তারপর হচ্ছে যেই হোক এটা মানতে কি, তো গাছকে আমাকে মানিয়েছে, নানা করে যেটা অনেক বলছি তুই গাছে উঠছিস, মানুষ উঠতেছে তুই গাছে উঠছিস, এখন তুই না বলে উঠছিস, তোর আপনাকে খবর দিতে। দেখা যাচ্ছে আমাকে বসায় রাখছে, তো আপনারা খবর দিচ্ছে আমার জানি, পরে আমার মিশে আমি মারতে মারতে বসাই নি।
আচ্ছা,
আব্বু আসতে করে বিচারটা দিচ্ছে যে এই তোমার ছেলে এইরকম করছে। তো আমি আসলে ছোটবেলায় বাবার
লিচু চড়ছিলাম,
বাবার খুবই আদর করতে আগে যদি করি, আবার ঠিক আছে স্কুলে যেতাম, আসতাম বাসায়, তো আমি আবার ই করতাম, খরগোশ পালতাম। তারপরে মানে পশু পাখির মধ্যে টিয়া পাখি কুকুর এই ধরনের কিছু পালতাম বাসায়। আমার একটা ই ছিল, কুকুর ছিল, খুবই আমার কথা শুনত। এখন একসময় থেকে ছোট বাচ্চা ছিল তো কুকুরটা, তো তাকে নিয়ে মাঠে খেলতাম। তো একসময় কি করছে, আঁচুর দিয়ে ফেলছে আমার ওই বুড়ি আনল, ও দেওয়ার পরে একটু রক্ত বেরিয়েছে। তো আসতে আসবো আমি আমাদের সামনে দেখা যায় যে এখানে কোন সমস্যা হচ্ছে, কুকুরটার কামড় আসছে আছে। তো দেখে যে একটু কালো কালো দেখা যায়, তার বলতেছে আমার আমার একটা ছেলে, এটা এরকম হলে তো বাচ্চা হয়ে যাবে থেকে। এবারে দেখা যাচ্ছে যে কালো কালো ডাক্তারের খবর দিয়ে ইঞ্জেকশন নিয়ে আসে, তো 14টা ইঞ্জেকশন দিতে হবে। প্রথম ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে না এই নাভিতে তো দিচ্ছে, তো তারপরেও আমার গাছে উঠা বন্ধ। তখন তো দুষ্ট মাস বলেছি যে আম গাছে উঠি, আম গাছে উঠি, এরকম এই 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 অবস্থা। তো এরকম পর্যায়ে থাকতে থাকতে তো দেখা গেল যে আমার দুষ্টামি কমে না, তো গোয়া পাতি করে। আর তখন দেখা যাচ্ছে লেখাপড়া করছি, তো ভাইয়া কিছু করে রাত্রেবেলা আলিফ লাগা দেখতে দিত, তখন আলিফ লাগা সিরিয়ালটা হতো। পড়ার সময় করতে বলে দেখলেন আমরা কিছু কিছু দেখতাম, আমি অনেক ছোট ভাই। তো এইভাবেই চলে ছোটবেলার দিনগুলো। তো একটা পর্যায়ে আমাদের যে চাচার বাড়ি আছে, আমার দাদি আসতো, দাদি আমার আদিকে নিয়ে যেত বাসায়, আমি দেখি যেতাম আমার দাদির সাথে। তো একসময় দেখা গেল দাদি বলে যে যাবা নিত আমার সাথে, তো গেছি দাদার বাড়িতে বেড়াতে। তো দু একদিন থেকে আবার আসতাম। তো এইভাবে দেখা গেল যে আমার সুখের যে ছোটবেলার দিনগুলো কাটতে থাকে। আমার বাবা যে চাকরি করতো রংপুরে, ওইখানে ওই কোম্পানিটা হয়তো বন্ধ হয়ে যায়। তো আমার আব্বু 1990 দিকে ঢাকায় চলে আসে, নারায়ণগঞ্জে গ্রুপ সেনানী কৃষ্ণ। আমার আব্বু যেহেতু স্বাধীনতার সাথে জিনিস ছিলেন, তো এখানেও তিনি ওই একই জব পান জিনিস হিসেবে। তো তখন কাউকে নিয়ে আসে, আমাদের সব পরিবারে রংপুরে থাকে। তো প্রথমে আমাকে তো বলতেছে তো ছেলেকে তাহলে আবার ছুটি দিতে হবে। রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রথমে ভর্তি হতে গেলে ওখানে আগে রুটিন পরীক্ষা দিতে হয়, তারপরে ভাইবা পরীক্ষা দিতে হয়। তো দেখছি হয় যে অনেক দিন পরীক্ষা, তো আমি এসে রুটিন পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আরেকদিন হলো ভাইবা পরীক্ষা। তো আব্বু ভাবছে যে পরীক্ষা মানুষ শেষ, তো আমাকে পাঠিয়ে দিতে পারো বেড়াতে। তো এসে দেখি যে পরীক্ষা দিয়েছি কিন্তু ভাইবা পরীক্ষাটা দেওয়া হয়নি, হয়ে গেছে। তখন আমার আব্বু ওই রূপসীতে যেখানে নারায়ণগঞ্জে চাকরি করতেন সেখানে একটা স্কুলে আমাকে ভর্তি করালো। তখন ক্লাস সেভেন। তো আমার আম্মুকে, আমার বড় ভাইয়া, ছোট ভাই সবাইকে রংপুর থেকে নিয়ে আসলো। আমাদের যে রংপুরে যে বাসাটা ছিল সেটা বাসা ভাড়া দিয়ে চাকরি দায়িত্ব দিয়ে চলে আসে। আসার পরে দেখা গেল যে এখানে আমরা থাকি, চলে আব্বু অফিসে যাই আসি, এইভাবে চলতে থাকে ছোট ভাই সবাই লেখাপড়া করি। তো আমরা এখানে সেট এলাম, ঈদের সময় শুধু যেতাম রংপুরে, সেখানকার ছেলেদের সাথে আমি মিশে যাই। দেখা যাচ্ছে তারা খুব দুষ্টু প্রকৃতির ছিল, এরকম একটা ঘটনা যে স্কুলে যাইতাম, চার দিন ধরে দশ স্কুলে যাবো না, আজকে পড়া আসবো অনেক দিকে ইংরেজি সব, তো আজকে পারবো না। তা ঘুরতাম, তাকে নিয়ে ঘুরতাম, কিন্তু স্কুল টাইম ধরে হয়ে যেত 4টা বাজতো, বাসা যেতাম। এটা একটু বুঝতো না, প্রতিদিনই তো লেখাপড়ার জন্য পড়া যায়। এখন ওই ফ্রেন্ডটা কি করতো, আমাকে নিয়ে আরেক দিকে যাই। তো বড় ভাইয়া বলে যে রনিত স্কুলে যাই জানে, এরকম দেখা গেছে যে প্রথম দিন যাই নাই, পরের দিন পড়া আছে ভয়, পরের দিন আবার যাই নাই, আরেকদিন তো পড়া আছে। এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে প্রায় 18 দিনের মতো আমি স্কুলেই যাই। তো ওই স্যার কি করলো যে কি ব্যাপার শাহিদুর রহমান রনিত আসতেছে না, তো বাসায় একটু খবর দিতে হবে। তো বাসায় খবর দিচ্ছে, তো বলছে যে ও তো স্কুলে প্রতিদিনই যায়, তো কীভাবে অ্যাবসেন্ট করে। তো বলতেছে এক ফ্রেন্ড বলছে যে স্যার রনিত তো আসলে সমস্যা করে যে কি প্রতিদিন ধরে ইংরেজি পড়াটা থাকে, ও এই জন্য আসে। তো বলছে যে আজকে ওকে বললো যে আজকে পড়া নাই। তো এরকম মেসেজটা আসছে যে আজকে তো ইংরেজি স্যার নাই, আজকে পড়া নাই। তো আমি গেছি আমাদের বন্ধু সবাই গেছি, তো স্যার দেখি বসে আসতে তো টেবিলে, তো বলতেছে লাইব্রেরি থেকে ব্যাগ নিয়ে আসো, দুটা ব্যাগ আনো। আনার পরে দেখা গেল যে আমাকে এমন মাল মারলো, শুধু দেখলাম যে কীভাবে যেন মারল, চোখ দিয়ে কান্না। তো স্যার বলতেছে আর কখনো মিস করবো স্কুল? জি না। তো মনে মনে খুব কষ্ট করছে যে স্যার এরকম যদি মারলো আর কখনো স্কুল মিস করবো। তো বাসায় চলে আসি। তখন এরকম হলো যে দ্বিতীয় দিন যখন আবার স্কুলে যাই, তো হঠাৎ দেখি যে একটা কালাকে পুষ্ট, তো মার্শাল আর্ট পুষ্টা শিখাচ্ছে হলো মসলিন তরফে রুবেল স্যার। তো রুবেল স্যারকে কখনো দেখি নাই, তো আর মার্শাল আর্টটা দেখে তখন আমার মনে হলো যে আমি শিখবো। বাসায় বললাম যে আমি কালাকে শিখবো, তো বড় ভাইয়া বললো যে কালাকে শিখবা কোথায় শিখায়। বললাম যে মতিঝিল TNT কলেজের মাঠে শিখাই। তখন বলতে পারি তো দেখা গেল যে ভাইয়া একজন নিয়ে আসবে।
কারোতে শেখার প্রতি আগ্রহটা কেন তৈরি হলো?
যে রুবেল স্যারকে ভালো লাগতো,
রুবেল স্যারকে ভালো লাগতো ছবিতে, মানে নায়ক রুবেলের কথা। ওকে,
চিত্র নায়ক রুবেল স্যারকে ভালো
লাগতো। মারামারি সময় পছন্দ করতো
না, ছবিতে দেখতাম আর এমনিও মারামারি না, দেখা যাচ্ছে যে তার যে মারপিট গুলো ওগুলো ভালো লাগতো।
ওকে,
সেই মার্শাল আর্ট শেখায় তার ছবি দেওয়া। তো আমি শেখার আগ্রহটা তখন থেকে আমি একটু উঠে গেলাম যে শিখবো। তো ভাইয়াকে বলার পরে দেখা যাচ্ছে যে একদিন এডমিশন হওয়ার জন্য আমি TNT কলেজের মাঠে নিয়ে আসবো। তো প্রায় 3000 ছাত্র, এখন দেখা গেল যে উনি আসছে গাড়ি দিয়ে। তো ওনাকে দেখলাম, তো দেখা যাচ্ছে যে উনির সাথে কথা বলতে গেলে ক্যাপ্টেন আছে। তো ভাইয়া সালাম দিল, ওনাকে বিনিময় করলাম। তো আমি বললাম যে আসসালামু আলাইকুম স্যার, আমি তো ঘুরতে যেতে চাই। তো দেখা যাচ্ছে বললো যে ঠিক আছে বসো, ক্যাপ্টেনই ঘুরতে পারো। তো প্রথম মতিন বলে ভর্তি সমক্রম নেওয়া হলো। তো প্রতি শুক্রবারে ক্লাস বিকালে, বিকাল 3টা থেকে 6টা সময়। তো প্রথম দিনটা কম নিয়ে গেলাম, দ্বিতীয় দিন দেখা যাচ্ছে ভাইয়ের সাথে আসলাম, এইভাবে আসি প্র্যাকটিস করে শুক্রবার করে লেখাপড়া করি। হ্যাঁ হ্যাঁ জানি, আমরা জানি তো সবার মতেই করি, কিন্তু দেখা যাচ্ছে যে এই খেলাটা করতে এটা গেল যে প্রথম যে এটা যে কারাতে এটাকে বলা হয় যে হোয়াইট বেল্ট। তো এখানে বেল্ট পাইতে হয় আপনার 7টা, হোয়াইট বেল্ট, তারপরে ইয়েলো বেল্ট, অরেঞ্জ বেল্ট, গ্রিন বেল্ট, ব্লু বেল্ট, ব্রাউন বেল্ট, দেন ব্ল্যাক বেল্ট। 7টা পরীক্ষা 7 বছর, এটা হলো 5 বছরের কোর্স। কারো দেখা গেল যে সে যদি পরিপূর্ণ 5 বছরে 60 মাস কোনো ক্লাস মিস না করে তাহলে তার পক্ষে কারাতে শিক্ষা করা সম্ভব। আর যদি দেখা যাচ্ছে একদিন যায় আরেকদিন যায় না, তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে তার বেশিও সময় লাগতে
পারে।
তো শুরু হলো শিক্ষা। তো আমি তো আমার রোল প্রায় 2229, তো একদম শেষের লাইনে প্র্যাকটিস করতাম। ওই লাইনে কখনো যাইতই না, 100টা লাইন তার যাওয়ার কোনো সময় ছিল না, প্রথম লাইন থেকেই প্র্যাকটিস করে আমরা দেখে দেখে করতাম। তো এরকম ধারণা হলো যে আমি যদি একটু কাছে বলতে পারতাম, কেউ কাছে যদি একটু কথা বলতে পারতাম,
মানে
হ্যাঁ একটা পর্যন্ত দেখা গেল যে আমার সামনে যে সেই আমার সেই শিখা। তো এখন দেখা যাচ্ছে আমাকে যদি সামনে একদম ফার্স্ট লাইনে যাইতে হয় তাহলে দেখা যাচ্ছে প্রথমে যে যিনি আছেন তাকে ওভারটেক করে যেতে হয়। তো এইভাবে চিন্তা করে ওখানে যে জিনিসটা পাইলাম যে আমাকে বেল্ট টেস্ট পরীক্ষা করতে হবে, তো হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্ট দিতে হবে, ইয়েলো বেল্ট পেলে আমি হোয়াইট বেল্টের আগে বেল্ট দিতে পারবো, আর ইয়েলো থেকে অরেঞ্জ বেল্ট দেবে তাহলে হলুদ বেল্টটা আমার পিছনে থাকবে। এইভাবে 7টা বেল্ট পাইলে মানে ব্ল্যাক বেল্ট পাইলে আমি তার সামনে দিতে পারবো আর 6 জন আমার পিছনে থাকবে। আর দেখা গেল যে এটা তো টাফ ব্যাপার, মানে দেখা যাচ্ছে যে হোয়াইট থেকে ইয়েলো বেল্টে 2 জনের সাথে ফাইট করতে হবে, ইয়েলো বেল্ট থেকে অরেঞ্জ বেল্টে 3 জনের সাথে, অরেঞ্জ থেকে গ্রিন বেল্টে 4 জন, গ্রিন থেকে ব্লুতে 6 জন, তারপর দেখা যাচ্ছে ব্লু থেকে ব্রাউন্সে হলো 7 জন, ব্রাউন্স থেকে ব্ল্যাকে হলো 8 জন। এই হলো ফাইটের নিয়ম, ফুল কন্টেস্ট, নন স্টপ 5 মিনিট খেলা হবে, 2 বারে কাপ। তো এখন দেখা যাচ্ছে যে ব্ল্যাক বেল্ট কিন্তু অনেক সময় কথা, কিন্তু এখানে যে কলা কৌশলগুলো শেখানো হয় যে আর্টের ব্যাপার, এক্সারসাইজ প্লাস আর্ট, এগুলো মনে রাখাও খুব টাফ। দেখা গেল যে অনুশীলন করতে হয়, দেখা গেল যে আপনার এক্সারসাইজের মধ্যে আমাদের 5-8টা, এই 5-8টা খুব জোর করে করাতে দেবে। দেখা যাচ্ছে আস্তে আস্তে উৎসব কী করত, যে সিনিয়র ভাইগুলো আছে তাদেরকে দিয়ে দুই পা টেনে আস্তে আস্তে প্রেশার দিত, তো একটা প্রতি এভাবে দেখা যাচ্ছে পা ফাট হয়। তো এরকম দেখা যাচ্ছে এক্সারসাইজ যে কয়টা আছে নিয়ে সেগুলো শিখতে দেখা গেল যে কারো 6 মাস, কারো 3 মাস এরকম লাগে। তো আমারও ওরকমই লাগলো, দেখা গেল যে একসময় শরীর ব্যথা, জ্বর, তারপরেও যে শিখা থাকবে, কিন্তু লেখাপড়া করছি, প্রতি শুক্রবারে এখানে যাচ্ছি, এইভাবেই চলতে থাকে আমার কাজের পর্বটা। তো একটা পর্যায়ে আমি 6 মাস পরে সাদা দুল থেকে হলুদ দুল পরীক্ষার্থী হই,
ওকে
তখন ওখানে অ্যাপ্লিকেশন করতে হয় যে প্রধান শিক্ষক স্যার আমি সাদা থেকে হলুদ দুলতে সিলেবাস শেষ করেছি, আমি পরীক্ষা দিতেছি। তখন ওই অ্যাপ্লিকেশনটা অনুসারে উনি নাম ডাকে, তো বলতেছে মোহাম্মদ রনি সামনে গেলাম, সবার সামনে সবাই দূর হয়ে বসে আছে। তো স্যার জিজ্ঞেস করতেছে, সেটা বলা হয় যে থিওরি পরীক্ষা, বিস্তার প্রশ্ন করা হবে, ভুল থাকা যাবে।
ওকে দেখা যাক আপনি ইয়েলো বেল্টের পরীক্ষা উত্তীর্ণ হন কিনা, তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট, হ্যালো 8920, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন রনি। তার জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি, আমরা দেখতে পাচ্ছি কুম্ফু কারাটে শৈশব, সেটা আসলে কতদূর পর্যন্ত সামনের দিকে গেছে এবং এটা ধারাবাহিকতা আরও আছে কিনা আমরা একটু পরেই জানবো, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আর এই পাশে সবাইকে বলছি চলে আসার জন্য আমাদের ফেসবুকে, যারা এখন পর্যন্ত জয়েন করেননি, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, HELLO8920, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং এই পেজটি আছে আরজি কিবরিয়া নামে। এছাড়া HELLO8920 কিংবা আরজি কিবরিয়া নামে ফেসবুকের যত শত শত পেজ রয়েছে প্রত্যেকটি হচ্ছে ফেক পেজ, শুধুমাত্র আপনি যেভাবে খোঁজ করবেন ওয়েবসাইটে যেভাবে যান সেই জায়গাটিতে আপনি লিখবেন www.facebook.com/HELLO8920। টেস্টটি দেওয়ার পর আপনি লাইক দিয়ে দেবেন, তাহলে আপনি আজীবনের জন্য একটা ইন্টারভিউ দেবেন। আমরা ফিরে আসছি মাত্র 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্ট Hello 8920. Close up. The closer, the better.
FM 89.2.
Close up presents. Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর কে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। তা আবারও ফিরে যেতে চাই রনির কাছে এবং একই সাথে বলছি হ্যালো 8920 তে যদি আপনি আপনার জীবনের গল্পগুলো বলতে চান চলে আসতে পারেন। আমাদের হ্যালো 8920 তে জীবনের গল্প বলার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন 0961389282। আবারও বলছি 0961389282, এটাই হচ্ছে আমাদের নাম্বার। আর এছাড়া আরও একটি নাম্বার রয়েছে 9115668, অর্থাৎ 9115668। ওকে রনি, যেখানটাতে আমরা ছিলাম যে আপনি ইউরোপের জন্য করতে
জিজ্ঞেস করতেছি তখন করলাম এইভাবে দেখা যাচ্ছে 20টা প্রশ্নের মধ্যে দুশোটাই রাইট হলো
থিওরিটিক্যাল।
হ্যাঁ ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে গ্রুপ ফাইট করতে হয় মানে সিঙ্গেল ফাইট করতে হয়। আমি হলুদ বেল নিতে চাচ্ছি তাহলে আমাকে একটা একজন ফাইট থেকে হলুদ বেলতে যাওয়ার জন্য হলুদ বেলটার সাথে ফাইট করতে হবে আমাদের উপরে জন্য। তো ওনার সাথে ফাইট হলো, তো আমি ফাইটে ভালো করলাম, সেটাকে পয়েন্টে উত্তীর্ণ হলাম ফাইটে। তো আমি হলুদ কপ এলাম, তো দেখা যাচ্ছে সেই দিনই রেজাল্টটা আউট করলো যে রনি হলুদ কপ এসেছে। তো সবাই তালি দিল, তখন সকলকে নিশ্চিত হবে পাশ করে। তো উস্তাদের সাথে খুবই ভালো সম্পর্ক হয়। তো হঠাৎ উস্তাদ মতিঝিল ট্রিনিটি কলেজ থেকে চলে আসে স্কাটার সকল ছাত্র করে। তো একটা পর্যায়ে উস্তাদ চারের প্রতিবিম্ব স্কুলের মাঠটা নেয়, তো সেখানে আমাদের সকলকে যেতে বলে, সেখানে আমাদের প্র্যাকটিসটা শুরু। তাহলে করতে 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 আবার যখন ছয় মাস হলো দেখা গেল যে আমি অরঞ্জের পরীক্ষা কিনলাম। তো সেখানেও ফাইটের ব্যাপার, সিভিল ব্যাপার, পরীক্ষার যে বেসিক যে নিয়ম দিল তারা যে সেভাবেই হলো। তো দেখা গেল যে আমি তখন অরেঞ্জ কপ এলাম, অরেঞ্জের পরিবারে সবাই খুশি যে আমি কারাতে খুব ভালো করতেছি। তো আব্বুর চাকরির সাথে দেখা গেল যে আব্বু একটু অসুস্থ হয়ে গেল, একটা সময় আব্বু শ্বাসকষ্টে ক্লান্ত হয়ে যায়। তো দেখা গেল যে বাসায় আসতে একটু অসুস্থ হয়, তখন দেখা যাচ্ছে যে আমাকে ডাক্তার রেমি একটু কাছে আসে যে আব্বু ইনহেলার কথা হচ্ছে। পরিবারে দেখা গেল যে আব্বুই একমাত্র আয়ের উৎস ছিল, তো উনি অসুস্থ হইলে দেখা গেল যে আমরা খুবই চিন্তিত হই। তো আব্বু বরাবরের মতো অফিসে যায়, ওখান থেকে খবর আসছে যে তোমার আব্বু তো অসুস্থ হয়েছে। তো আমরা সবাই যাই, জানার পরে দেখা গেল যে আব্বু এতই অসুস্থ হয়ে পড়ছে যে তাকে বাসায় রাখা যাচ্ছে না, তাকে ভর্তি করতে হবে হাসপাতালে। তো ওনাকে নিয়ে আসে বাংলাদেশ মেডিকেল, তার ওখানে চিকিৎসা করে থাকে প্রায় তিন মাসের মতো। দেখা যাচ্ছে যে উনি যে খাবারগুলো খায় পেটের সমস্যা হয়, মানে থাকছে না, লাঞ্চে নাকি পানি জমে গেছে। আমাকে ওখান থেকে বিলিজ দেওয়া হয়েছে যে যা খাইতে চায় ভালো মন্দ বাসায় নিয়ে গেছে। তো ওনার পরে দেখা যাচ্ছে যে আব্বু বাসায় থাকে ভিতরে তার লাংসে মানে ঘা হয়ে গেছে, সে তুমি খাবার খেতে যাচ্ছে না। ঠিক আছে, কিছু বাসায় নিয়ে আসলে আপনি একটা পর্যায়ে কে সংসারে হাল করবে। আমি তো তখন ছোট বড় হয়েও আছে, তো বড় ভাই টিউশন করতো, ছোট ভাইটা লেখাপড়া করতো, তার ছোটটা লেখাপড়া করতো, আমিও করতাম। তো একটা পর্যায়ে আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমি লেখাপড়া করে আব্বু বলতো যে রনি তুমি কী করবা। আমি বললাম যে আব্বু তো স্টার্ট করতো, তো তোমার সবকে টাকা দিলে কি সে তোমাকে নায়ক বানিয়ে দিবে, এ ধরনের কথা বলতো। তো যে কথা ছিল জীবন না, তারা তো দিয়ে তো চলবে না, তোমাকে তুমি কাজ করতে হবে। হ্যাঁ, তোমার আম্মুকে দেখবে। তো আব্বু বলতেছিল যে রনি তাহলে তুমি চাকরি দরকার ঠিক করো, তো তখন ওই সজিন তেল কোম্পানিতে আমাকে কেজিএল হিসেবে আট ঘন্টায় কাজ করতে হবে। আর আমরা থাকতাম হচ্ছে মালিক কর্তৃপক্ষ একটা কোয়ার্টার দিয়েছিলাম, কোনো বাসা ভাড়া রাখতো না। তো একদিন ওই আমি যে অফিসে গেছি চাকরি করি, তো হঠাৎ কিছু ছাত্র যেতে যায়, যাওয়ার পরে বলতেছে যে মনে ভাই আপনি তো কারাতে পারেন, তো কারাতে শিখাবেন আমাদেরকে, তো চাকরি করার তো প্রয়োজনীয়তা নাই। তো দেখা যাচ্ছে যে অফিসের শিডিউল হলো কাজ পাঁচ করে ঢুকতে হয়, আবার বের হলে কাজ পাঁচ করে বের হতে হয়। তো আমি যখন ভিতে আসছি সিগনেচার করে আসছি, তো আসার পরে তখন তারা যখন ডাক দিল, তো একটা পর্যায়ে আমি তাদের সাথে চলে যাই, তারা তো করা বলতে। তো শীতলেখানে যদি তাদের ওই পাড়ে চলে যাই তাদের বাড়িতে, কিন্তু দেখা গেল যে আপনার অফিসের যে আট ঘন্টা ডিউটি, তো আমাকে তো আট ঘন্টা ডিউটি করা উচিত ছিল। দেখা গেল যে ভিতরে সিকিউরিটি গার্ডরা আমাকে খুঁজতে শুরু যে এই লোকটা তো বাইরে যায়, এই লোকটা তো বাইরে যায় নাই, কারণ কাজ তো সে পাঞ্চ করা হয়, সে তো ইন হয়েছে আউট নাই। তো দেখা গেল যে একটা পর্যায়ে বাসায় যে হিন্দু স্যার রনি তো নাই, রনি কি বাসায় আসছে? তাবু বললেন না, ও তো ডিউটি দিয়ে গেছে। তবে যে আমি বিকালের দিকে আসি, তো আব্বু ওখানে জাস্ট এটাই জিজ্ঞেস করছে যে তুমি কি অফিস যাও নাই, তাহলে তুমি যদি যাও নাই তাহলে সেখানে ব্যস্ত, তাহলে ওখানে আসবা, তাহলে বুঝে আসবা না, তোমাকে তো টাকা থাকতে রাখবে না। আব্বু আমাকে বুঝাও 2000-এর দিকের কথা, আমাদের সবিন কোম্পানিতে তখন যে কেজিএলদের যে বেতনটা দেওয়া হতো 100 টাকার নিচে, মানে 60 টাকা দিন 60 টাকা দিন, সেটা হচ্ছে মাসে 1800 টাকা পাওয়া যেত। সেটা কিন্তু সপ্তাহে বেশি বেতনটা দিয়ে দিত, কিন্তু এত লোক নিয়োগ করছে তারা যে সেখানে কেউ 3 দিন ডিউটি পায়, কেউ 4 দিন ডিউটি পায়, এরকম আর কি। সংসারে দেখা গেল যে একটু কষ্ট নেমে আসে। তো আব্বা আপনার 2000 পর্যন্ত থেকে 2000-এ আসবে মারা যায়। এখন লাশ কোথায় দেখেন? যেহেতু আমাদের দাদার বাড়ি হলো নদীরা রংপুরে, তো বলতেছে যে আপনি যদি লাশ নিয়ে যান তো নিয়ে যেতে পারেন, তো যদি এখানে যান তো আমাদের সবাই লাশ এখানে এখন আছে। একটা বাকি আমার যে ছোটো ছোটো শুনে যে ভাইয়ের কবরটা আমার দাদার ওখানে দাদার পাশেই যায়, তো আমরা তো সবাই কান্নাকাটি করতেছি। এখন মালিক আমাদেরকে কি বলবে, কটার দিচ্ছে, তো মালিক কী করলো যে আমাদের সত্য আসলে ভালো ছিলেন, এখন ছেলে যে তুমি কী করবেন, কিছু টাকা নেন 50 থেকে 60 হাজার টাকার মতো তাকে দিল, আমি টাকা দিল। দেওয়ার পরে আমরা একটা কাজ ভালো করে বলেছি আমরা আমরা আমি সবাই আমরা বাজারে বাজারে রওনা দিলাম। পৌঁছার পরে দেখা গেলো যে আপনার লোকজন সবাই ভিড় করতে থাকে, যে ওই আমার আগে এরকম ছিল যে ওই অত্র এলাকার বিএসসি মাস্টার মানুষ তাকে চিনত, সব লোকজন সবাই আসে দেখার জন্য। আমরা এখন কোথায় থাকবো? তারপরে বলতেছে যে এরকম যে তোমার বাবা তো কিছু রেখে যায় নাই, সব কিছু বন্ধ পাইতে গেছে, তো তোমরা কী করবো, তোমরা ঢাকায় যাও। একদিন দুদিন ওখানে থাকার পরে দেখা গেলো যে আমি আমার বড় ভাই আমরা সবাই চলে আসছি মালিকের সাথে, কারো কথা হয়নি। মালিক বলতেছে যে তোমার বাবা তো ভালো লোক ছিল, তা এখন জনিকে আমরা একটা চাকরি দিয়ে দিই,
তুমি ছোট
জনের চাকরিটা ওইখানে হয়, আমরা থাকি আমাদের ভাই জনের সঙ্গে। হঠাৎ চাচা একদিন বলে যে তোমাদেরকে তো কোয়ার্টারে রাখবে না, যাইতে পারছি তোমাদেরকে। আমরা আর মালিকের কাছে তো যাওয়ার সুযোগটা পাই না, আমার বড় ভাই বলতেছে যে আর এখন হতো না, যেহেতু বলছে আমরা বাসা ভাড়া নিলাম, বলতেছে কেউ চাল দিবে, কেউ কাঁচা বাজার দিবে, কেউ বাসা ভাড়া দিবে, আমরা 3 ভাই ভাগ করে নিল। তো নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি যেহেতু সপ্তাহ বেতন পাই, আমার কাঁচা বাজার দিই, বড় ভাইয়া আর ঘর কাটা দিই, চারজন চাল কিনে চলতে থাকে। তো বড় ভাইয়া যে জায়গাটা ছিল, হ্যাঁ আমার সাথে, তো এদিকে বড় ভাই যে জায়গাটা চাকরি করতো, তো সেখানে বড় ভাই হঠাৎ আমাকে বলে যে মানে তুমি আমার পছন্দ হয়েছে, খুব ভালো, তুই দেখবি চ, তা আমাকে নিয়ে যা আমার ভাইয়া দূর থেকে দেখে যে ওই মতো। তো এই পর্যন্ত তার সাথে আর কোনো কথা হয়নি। তো বাসে চলে আসি, বড় ভাইয়া এরকম ডিউটিতে যায়, সে যা স্যালারি পায় আমাদের তখন তো ভাবি হয়নি, তার সাথে মানে একটু খাবার দাবার থেকে শুরু করে কাকেই খাওয়া,
মানে তার পিছনেই টাকাটা চলে যায়।
কথা হচ্ছে যে সে বাসায় আসলে একটু সমস্যা করতেছে যে টাকা ঠিক মতো দিতে পারতেছি না, সে গেল যে তখন আমাদের কিছু ঘর দাঁড়ার জন্য তো একটা পর্যায়ে বলে সিদ্ধান্ত নেয় যে আমি বিয়ে করি। তখন দেখা গেল যে আমাদের ভাবির বাসাটা হচ্ছে বকুল, দেখা গেল যে আপনার মাসখানেক থাকার পরে বলতেছে আলাদা হয়ে যায়, থাকবে না একসাথে। তো বড় ভাই যদি আলাদা হয়ে যায় তার বড় ভাই তো ঘর ভাড়া দিত, তাহলে এখন কি হবে? তো ভাবি সহ তারা চলে আসলো সানার সীতাঙ্গর সানার। তো ভাবিও চাকরি করে, বড় ভাই চাকরি করে, ঘরের ভিতরে টিভি ছোট যা মানে ছিল বড় ভাই স্বপ্ন আছে তার জায়গা। তো আমি আম্মা আর জন আমরা এই তিনজন থাকি। একটা হঠাৎ দেখা গেল যে এরকম ছোট বেটা জনের যেখানে আব্দুর অফিসে চাকরি হয়েছিল, তো দেখা যায় স্বদিন কেল, তো একটা স্বদিন কেলের মূল্য কিন্তু অনেক। জন্মের যে দায়িত্বটা ছিল সেটা ছিল যে যদি কোনো ট্রাক প্রবেশ করে সেটা এন্ট্রি করে রাখবে। তো শুক্রবারের দিন সে কি করছে, এক ট্রাক মাল লোড করে দিতে বাহিনী। তো মালিক কর্তৃপক্ষ প্রতি শুক্রবারে তার সহধর্মীকে নিয়ে জেরা করে। তো বরাবরের মতো সেখানে গেছে, গিয়ে দেখে যে উদারটির ঠিক তারা এক ট্রাক মাল বাহিনী মালিক কি করছেন, ওই যে মানে আব্দুল পরিবর্তী যিনি আসছেন তাকে বললো যে এটা কীভাবে সম্ভব, আপনাদের উদ্দেশ্যটা কী ছিল? সে বলতেছে এটা তো আমি জানি না, জনি জানি। তো জনিকে খবর দিচ্ছেন, জনে আসছে, আশা করে বলতেছে যে স্যার আমাকে বলছে এক ট্রাক মাল বের করার জন্য। তো উনি বলতেছে যে না এটা তো আমি বলি না। তো মালিক বলতেছে যে তোমার আব্দুল ছিল এত ভালো, তা তুমি এরকম হইলা কীভাবে? কারণ আমাদেরকে সকলকে খবর দিচ্ছে, আমি গেছি বড় ভাই গেছে, তো ওখানকার যে কর্মীরা ছিল তারা বলতেছে যে জনকে বললো মাত্রা মতো। তো আমি ছোট ভাইটা খুব আবার একটু জি দিয়ে সবাবে ও বলছি কি যে মাত্রা দেবে, তো এই না দেওয়া তো তার চাকরিটা চলে গেল
সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে চলে গেল। তবে বাসায় তারপরে কী করবে? তো বলতেছে এই ভাবিটা সংসার চলবে না, এক কাজ করো অন্য দিনে তুমি অঞ্চলে চলে যাও। তো তখন কারাতের যে এটা যাই ক্লাসে যাই চলে গেলাম, প্রথমে যেমন খেলার উৎসব বড় খেলার উৎসব, বড় খেলার উৎসব যাওয়ার পরে বড় খেলা বলতেছে যে তোর বাবা তো সারা জীবন কিন্তু ভাইয়ের ভাই তার ভাই ভাই যেতে চাষাদেরকে করছে, এখন এক কাজ কর বোন আমার তোরাই সাজা, তোরা কোথায় থাকিস জানি। তা আমি বলতেছি যে আমি কী করবো, আমি আম্মা তুমি বাসায় থাকো, একটা দিন ভাড়া দাও, একটা দিনে তুমি থাকো, আমি তাহলে ঢাকায় যাই। আমি কী করলাম, আমাকে ওখানে দেখে আমি ঢাকা আসবো, আইসা ঠিক সেই উস্তাদের কাছে গেলাম, আমার দুবছরের কাছে তার বাড়িতে। তো যাওয়ার পরে
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা মোটামুটি একটা ধস কীভাবে ফ্যামিলির উপরে আসলো পিতার অবর্তমানে সেটা দেখছি। একই পরিবারের তিনজন সন্তান রয়েছেন, কিন্তু সবচেয়ে বড় ভাই তিনি বিয়ে করে আলাদা হয়ে গেলেন, তিনি পরিবারের মূল হালটা ধরেছিলেন। এদিকে রনি তার জীবনের ধ্যান এবং জ্ঞান তিনি আজকে জীবনের গল্প বলছেন, সেটা হচ্ছে মার্শাল আর্ট। লেখাপড়ার দিকে তেমন একটা ঝোঁক নেই যতটা মার্শাল আর্টের দিকে, সেখানেও এক ধরনের বিরোধী। এবং একই সাথে তার যে দ্বিতীয় ভাইটি ছিল সেও কিন্তু কোনো একটা মারপ্যাচে যে কোনোভাবেই হোক না কেন তার একটা কাজের ব্যবস্থা হয়েছিল তার বাবার মৃত্যুর পরে, কিন্তু সেখান থেকে সে ছাটাই হয়ে গেল। এইরকম একটি অবস্থায় তার মাদেরকে এক ধরনের একই রকম নির্বাসনই বলা যেতে পারে, সেটা বাধ্য হলো তারা তার খালার বাসায় বা কোনো একটা জায়গায় রেখে আসতে, সেখানে অন্যরকম একটা বাসা ভাড়া দিয়ে তাদের চলে। সব কিছু মিলিয়ে এই জীবনের গল্প আসতে সামনে কোন দিকে যায় সেটা অনুমান করা খুবই কঠিন, কারণ আমরা সবসময় বলে থাকি যে কোনো বিরতিতেই আপনি অনুমান করতে পারবেন না যে হ্যালো 8920 পরবর্তী বিরতিতে আপনাকে কোন অনুভূতিতে রাখবে। জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। আর এই বন্ধুটিকে দেখার জন্য হোক, কোনো কমেন্ট করার জন্য হোক, কোনো প্রশ্ন করার জন্য হোক, আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 ফিরছি ঠিক রাত 12:06।
Close up presents Hello 8920 Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বিরতির পরে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এডিসি রেডিও এফএম 89.2। এবং আজকে রনি রয়েছে তার জীবনের গল্পে, আমরা রনির কাছ থেকে কিছু শুনতে চাই। তবে তার আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি আমাদের দুটো ফোন নম্বর, যেখানে ফোন করে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আসতে পারবেন। যেটা করবেন যে ফোন করার পরে ফোনে যে কথাগুলো ওখানে বলা আছে, নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। আপনি চাইলে আগের নাম্বারটি তো ফোন করতে পারেন আমাদেরকে। আমাদের পুরনো নাম্বারটি হচ্ছে 9115668। আরো একবার বলছি 9115668। আর ফেসবুকের কথা একেবারেই ভুলে চলবে না। যারা হ্যালো 8920 শুনুন, কিন্তু ফেসবুকের মেম্বার হন, তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের হ্যালো 8920 ফ্যান পেজে এসে লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যাওয়ার জন্য। কারণ হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় আপডেট তথ্যাবলী আপনি জানতে পারেন, এবং একই সাথে পুরনো যে অনুষ্ঠানগুলো হয়েছে সেই পুরনো অনুষ্ঠানগুলো আপনারা এই পেজটি থেকে ডাউনলোড করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন। ফিরছি আবার। হ্যাঁ রনি, আপনি বলছিলেন যে আপনি আপনার ওষুধের কাছে গেলেন।
হ্যাঁ, আমি রংপুর থেকে ওষুধের কাছে আসলাম। ওষুধের সাথে আমার দেখা হলো সকালে। তো আমি বললাম যে স্যার, আমি হ্যাঁ কী করতে পারি, আমার তো আপনি মারা গেছেন। মাথায় হাত দিয়ে বলতে চাই, ঠিক আছে, আপনি শুক্রবার করে আনি। আমি কোথায় থাকবো, কোথেকে পাচ্ছিলাম না। আমার খালাতো ভাই থাকতে হলো গাজীপুর বুধবাজারে। তো আমি তার লোকেশনে যাই, সেখানে সে পার্ট টাইম জব করে, সেই জায়গায় খাবার দাবার সেখানে সে থাকে। আমি বললাম যে আমি একটু তোমার এখানে থাকতে চাই। তো বলতে চাই যে আমার যে মালিক আছেন, তো আমি জিজ্ঞেস করি না। তা সেখানটায় একটি মোমের কারখানা ছিল, মোম তৈরি। তো মালিক আসার পরে বলতে চাই যে আপনি যে যেখানে থাকেন, এই মোম এগুলো সেল করতে হবে। আপনি এই কমিশন তো হলো এরকম, যত সেল করবেন তার
মানে এটা আপনাকে বলছে।
হ্যাঁ,
ওকে।
তো প্রথম রাতটা থাকলাম ওখানে, থাকার পরে তো ওনার দুটো বাচ্চা ছিল, যে তুমি তো সারাক্ষণে যাবা না আমার থেকে, তো মাঝে মাঝে পড়াই, তো পড়াই থাকা খাবার ওখানে হয়ে গেল। তো দেখা যাচ্ছে গাজীপুর বুধবাজার থেকে আমি স্টেটে আসতাম প্র্যাকটিস করার জন্য। তো প্র্যাকটিস শুরু হলো, দেখা গেল যে আমার অনেকগুলো সেই দিনগুলোতে যেতে হয়। তো দেখা গেল যে আমাদের উস্তাদ তখন এতই ব্যস্ত, শুটিংয়ে থাকতো, একজন সিনিয়র পার্সনের সাথে যদি একটা রিলেশন না থাকে তাহলে রেজিস্টারের কাছে কাছে যাওয়া খুব কঠিন। তো দেখলাম যে সেখানে বেতন দিতে হয়, পরীক্ষার ফিস দিতে হয়, যে আমার পক্ষে যা সম্ভব ছিল। তো একটা পর্যায়ে আমি আম্মুর সাথে কথাবার্তি বলি, তো আম্মু তো থাকতো রামপুরে, আম্মাকে আমরা কোনো আমি কোনো সাহায্য করতে পারিনি আর্থিকভাবে। ওইভাবে আম্মু কেমন আছে তাও জানতাম, শুধু একটা রিবেল স্যার, রিবেল স্যার। হ্যাঁ, তার পিছনে যে কীভাবে যাওয়া যায়, তার কতটা স্বপ্ন, তো আমি ওখানে যে বুধবাজারে এই সময় থাকতে থাকতে শুক্রবার হলেই আমি এখানে চলে আসতাম। করতে করতে দেখা গেল যে আমাদের এখানে যে নিয়মটা, সেটা হলো যে ব্ল্যাক বেল্ট ছাড়া কোনো শিক্ষার্থী কোনো ডান্স করতে পারবে না। তো আমি সবার কাছে একটা ইনভিটেশন করি যে আমি একটু স্কুল করতে চাই বুধবাজারে। এখন স্যার সিনিয়র পার্সনের সাথে কথা বলে যে রনির ব্যাপারটা কী করা যায়, সে তো ব্ল্যাক বেল্ট না। তখন সিনিয়ররা বলে যে হ্যাঁ, তাহলে কী করা যায়। তো স্যার বললো হ্যাঁ, রনি স্কুল করতে পারবে, অবশ্যই একটা ব্ল্যাক বেল্টের ছন্ন ছায়া থাকতে হবে। তারপরে আমাকে অনুমতি দিল, তখন আমি স্তবের কেউ হাতকে ডান হাতকে তার কথা উত্তর বেশি শুনে কেউ পাওয়ার দিল, তাকে চুজ করলাম, তার নাম হলো চিতা। হ্যাঁ, খলনায়ক চিতা, সে হলো আমাদের রুবেল স্যারের দুই ছাত্র। তো তার ছন্ন ছায়া আমি শুরু করি দুর্গাপুর স্কুলটি। তো সেখানে যখন আমি একটি সাইনবোর্ড লাগাই, তো দেখা যাচ্ছে যে আমার ছাত্র ভর্তি হয় প্রায় 86 জনের মতো দুই সপ্তাহে। তো দেখা গেল যে সেখানে চিতা ভাই সেখানে প্রথম যায়, যাওয়ার পরে সেটা ওপেনিং করতে হয়। তো ওপেনিং করার পরে রুবেল স্যার যাবে 100 ছাত্র হবে নিয়ম।
ওকে।
তো চিতা ভাই তখন চিন্তা করলো যে পুস্তককে নেবো আমরা সামনের মাসে। তো এইভাবে দেখা গেল যে আমার প্র্যাকটিস চলতে থাকে। তখন বলতেছে যে এক কাজ করো রনি, তুমি তো এখন গ্রিন ডে পরীক্ষার্থী, তো তুমি ভালো মতো শিখো, আর সময় পাইলে তুমি আমার বাসায় যাবো সাভারে। তো আমি কি করতাম, এটা তখন প্রাইভেটের মতো হয়ে গেল, উস্তাদের কাছে শুক্রবারে শিখি আর তার ওখানে অন্য একটা টাইম দিতে হয় যে টাইমটা সে প্রাইভেট করে, উস্তাদ যা শিখে সেটা প্রাইভেট করে। তো একটা পর্যায়ে দেখা গেল যে সাবারে যাওয়া তার বাসে গেলে কথা করছে যে আঙ্গুর নিয়ে যেতে হয়, ফল ফল নিয়ে যেতে হয়, একটা বাসে গেলে এইভাবে যাওয়া যায় না সিনিয়রের বাসা। তো দেখা যাচ্ছে যে আমার খুব কষ্ট হয়ে যেত। তো আমি একটা পর্যায়ে আপনার রংপুরে যাই, যাওয়ার পরে আমার সাথে কথা বলি, তো বলার পরে দেখা যাচ্ছে আমাদের চারটা খাট আসছিল, আমাদের দেখে যাচ্ছিল চারটা খাট আমি 8,000 টাকা বিক্রি করি, বিক্রি করে ওই টাকাটা নিয়ে আসি ঢাকা। আনার পরে আমি ভাবলাম যে উস্তাদ কেউ দিব, দেওয়ার পরে ব্ল্যাক বেল্টার জন্য আমাকে কিভাবে আগানো যায় সে ব্যাপারে খুব কথা বলবে। তো উস্তাদ তখন রিম থেকে নামছে, কী যাবো তা আমি বললাম যে উস্তাদ আমি তো এখন গ্রিন বেল্ট, তো ব্লু বেল্ট, ব্রাউন বেল্ট, ব্ল্যাক বেল্ট তিনটা বেল্ট বাকি আছে, তা আপনি আমাকে উচ্চ সহযোগিতা করেন, আমি যদি ব্ল্যাক বেল্ট পাই। তখন উস্তাদ বলতেছে ভোটা এই ব্ল্যাক বেল্টে কীভাবে পাওয়া যায়, তোমাকে আগে ভালো করে শিখতে হবে, আর আমি তো যেভাবে শিখাই আমার তো কোনো সময়ই নেই তোমাকে অন্য সময় দেওয়া, তো তুমি যে কোনো একটা সিনিয়র হয়েছে পছন্দ করো উস্তাদ করি। তা আমার তো চিতা ভাই আসি, তখন আমি কী করলাম ওই শুক্রবারের প্র্যাকটিস শেষে চিতা ভাইকে বললাম, চিতা ভাই আমার কাছে তো টাকা আছে 8,000, তো আমি তো ব্ল্যাক দিতে চাই। তখন চিতা ভাই কী করছে, ওই সন্ধ্যাবেলা আমাকে বললো যে ঠিক আছে টাকা আনছো, দিয়ে আনছি, তো টাকাটা সম্পূর্ণ টাকাটা আমি তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো অনুরোধ করতে যে তাহলে তুমি সাভারে যাই হোক, তো আমি সাভারে যাই, সুন্দরনগর থেকে যাই। তো আমি যেভাবে প্র্যাকটিস করাই তো দেখা যাচ্ছে যে সময় লাগে,
আচ্ছা
সময় লাগে। তো একটা পর্যায়ে দেখা গেল যে আপনি গুগল স্যার একটা শুটিংয়ে চলে গেল,
আচ্ছা
তো শুটিংয়ে যাওয়ার পরে দেখা গেল যে আপনার দায়িত্বটা দিল চিতা ভাই যে শুটিংটাকে ফেডারেশনে নিয়ে যাবো তুমি খেলতে। তো চিতা ভাই ছিল যেহেতু উস্তাদের ডান হাত, তো তখন আমাদের ফেডারেশন যে প্রতিযোগিতা হচ্ছে গেমসে, তো এখানে আর্মিরা খেলে, বিডিআররা খেলে, আনসাররাও খেলে। তো দেখা যাচ্ছে যে গুগল স্যার যেহেতু নাই, তো চিতা ভাই কী করছেন ওই আপনার আনসারের পক্ষ হয়ে উনি নাম উস্তাদ কী করলো, উস্তাদ শুটিং শেষ হবে হলো আপনার বুধবারে, উস্তাদ নিজে ড্রাইভ করে মঙ্গলবার রাতেই চলে আসছে খেলার জন্য। এসে দেখে যে চিতা ভাই একদিকে গেছে, আরেকজন আরেক দলে গেছে, তেমন তার দলটা নাই কিন্তু তারা ডিভাইডেড হয়ে গেছে, উস্তাদেরই ছাত্র কিন্তু তারা ডিভাইডেড হয়ে গেছে। তখন তার সাথে চিতা ভাইয়ের একটা মতমালিন্য হয়, হওয়ার পরে চিতা ভাইকে যে আমি 8,000 টাকা দিচ্ছি তার উস্তাদ জানাই, তো বলতেছে যে চিতা আর কখন স্কুলে আসতে পারবে, আমি আমি ছেলে মানুষ করলাম আর ছেলে কিছুদিন পরে শ্বশুরদের পায়ে আলাদা হয়ে গেল, এটা তো হয় এটা তো মেনে নেওয়া যাবে, তাহলে 20,000 টাকা কেউ দিলে একদিন দিলে তো মানে হামলায় এই কথা। তো তখন আমি আবার ওই কথা যখন শুনলাম উৎসবের মুখে, তারা মনে করছে আপনি যে বলছিলেন যে সিনিয়র হয়েছে সেটা তো গ্রাজুয়েশন করার জন্য, আমি তো শেখার জন্য 8,000 টাকা দিচ্ছি। তো বলতেছে এই বোকামি করছে, এটা তোমাকে জিজ্ঞেস করে তুলছ তোমার আপনি শিক্ষিত কথা হলো, তো বলছে আমি কি তোমার টাকা দিতে বলছি, বলবো যে তাহলে যেহেতু তুমি সিনিয়র বয়সের সাথে গ্রাজুয়েশন করেছো তুমি তার কাছে শিখতে থাকো, এছাড়া তাদের কোনো উপায় নেই। তো চিতা ভাই জানি কীভাবে জানি কার মাধ্যমে জানতে পারলো যে এই কথাটা আমি বলেছি ওর সাথে, তো চিতা ভাই যখন এটা জানতে পারলো তখন আমাকে বললো যে রনি তোমাকে তো আমি আর শিখাতে পারবো না, কারণ তুমি ওস্তাদকে বলে দিচ্ছো আমরা যে প্রাইভেট শিখাই এটা তাকে উপকার করি, এটা তো উস্তাদ জানে না, মানে পরীক্ষাতে উস্তাদই নেই, কিন্তু আমরা যে প্রাইভেটে শিখাই এটা তো তোমাদের উপকার করি, তো তুমি ওস্তাদকে কেন বলো। তখন আমি তো গ্রিন বেল্ট থেকে যাইতে দেখা যাচ্ছে প্রতি শুক্রবারে একটা করে আর্ট নিতে হয়, এভাবে চলতে থাকে। তো একটু লং টাইম লাগলো আমার, তো গ্রিন থেকে ব্লু বেল্ট পরীক্ষা দিতে হয়, তো ওইভাবে ব্লু বেল্ট পেলাম 2003। তো একটা পর্যায়ে আপনার ঢাকায় আসে এক ছাত্র, তার নাম হলো সাগর, তো সেই সাগরের বাড়ি হলো মায়ংসিং ভ্যালি। তো যেহেতু আমি স্কুল করেছি বুধবাজার, ছেলেটি বুধবাজারে থাকতো, সে আমাকে বলতেছে যে রানু ভাই আমাদের ভালুকায় কি একটা স্কুল করবেন নিতে হবে। তো আমি বললাম যে দেখো তুমি তাহলে উদ্যোগ নাও, তা বলছে একদিন চলে ভালুকায় আমার সাথে, তো আমি তার সাথে ভালুকায় যাই তাদের নানির বাড়িতে। আমি পিতাজিকে ইনফরমেশন দিলাম যে ভাইয়া ভালো করে টেস্ট করতে চাই, দেখো মাস্টার পাও নাকি। তারপরে সত্যি জানা প্রথম বৃহস্পতিবার দিন আমি গেলাম, তো যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা একটা ভালুকা গাছ স্কুলের মাঠ সেখানটা চুজ করলাম যে এটা নেওয়া যাবে। তো নিয়ম হলো যে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে প্রধান শিক্ষিকার বরাবর, থানার নির্বাহী সংস্থা হিসাবে পারমিশন নিতে হবে, তো সবগুলো ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে এটা আবার উৎসবকে দেখালাম, উৎসবের একটা লিখিত পারমিশন লাগে, সব কিছুর মনে ভালুকা স্কুলটা একটি করে সেখানে ছাত্র ধীরে ধীরে ভর্তি হতে থাকে। এরকম প্রথমে 30 জন 40 জন, 2 মাসে সেটা দাঁড়ায় 160 জন।
আচ্ছা,
তো ওইখান থেকে দেখা যাচ্ছে যে ভালুকা থেকে উৎসবের জন্য স্কুল টুল নিয়ে তারা ঢাকায় আসে স্টুডেন্টরা আমার স্কুলে। তো একটা পর্যায়ে বুধবাজার থেকে ভালুকাটা ডেভেলপ হয়ে
এর মাঝখানে কি আপনি লেখাপড়া একদম ছেড়ে দিয়ে?
হ্যাঁ, লেখাপড়া ওই যে 8 নম্বরে SSC পাস করার পরে
ভালুকায়
স্কুলটা হয়ে গেল,
ময়মনসিংহের ভালুকা,
ময়মনসিংহ ভালুকা।
জি,
তো বুধবাজার যে শিক্ষার্থীগুলো আছে তারা আমাকে আবার একটু মিস করতেছে, কারণ ওইদিকে বেশি সময় দিচ্ছে বৃহস্পতিবার ওখানে আর এখানে শুক্রবার সকালে। তো একটা পর্যায়ে মামুন নামের এক শিক্ষার্থী ভালুকা স্কুলের সদস্য হয় তারা স্কুলে।
জি,
তো মামুন শিক্ষার্থীর সাথে আমি বৃহস্পতিবারে প্র্যাকটিস শেষে তার বাড়িতে যাই, সে নিয়ে রোস্তার আসতে আপনার কথা সে বেড়াতে যাবে। তো তাদের বাড়ি এত দূরে, এটা হচ্ছে ভালুকা থেকে প্রায় 10 কিমি। তো সন্ধ্যা 7টার দিকে তাদের বাড়িতে পৌঁছলাম। তো বলতেছে স্যার তাহলে আপনি এক কাজ করবেন, আপনি আমাদের বাসায়ই থাকবেন, আমাকে পড়াবেন এবং আমার ভাই বোনদের পড়াবেন, আমি আপনাকে বলবো। তো আমি ওনাদের বাসায় প্রথম রাতটা থাকার পরে দ্বিতীয় দিন থাকলাম, তৃতীয় দিনের মাথায় তার বাবার সাথে ফিরতাম, কারণ তারা ভাবছে যে আমি রুবেল আসছি। আর ভাই বোনগুলো মনে করছে যে আমি যেহেতু রুবেলের ছাত্র মানে আমি আসছি রুবেল, এরকম আর কি তারা ভাবছে।
ওকে,
তো একটা পর্যায়ে মামুনের যে ভাই বোনগুলো খুবই লাইক করে পছন্দ করে স্যার থাকে আমাদের বাসায় থাকে,
কতদিনও তো ব্ল্যাক বেল্ট পান
না, না তখন ব্ল্যাক বেল্ট হয় তখন আমি ব্লু বেল্ট,
ব্লু বেল্ট পরে আরো 3টে বেল্ট পান,
আরো ব্লু ব্রাউন ব্ল্যাক আর দুটো
আর দুটো বেল্ট পান।
তারপরে যে ভালুকা যে নিয়ে গেল,
আপনি তাকে উপহার দিতে পারতেন যে ব্লু বেল্ট ধারী
বাবা তুমি যদি আমাদের বাসায় থাকতে চাও তাহলে তোমাদের বাসায় কোথায় রং? তো বললো যে আমার এই ঘটনাগুলো টোটাল যে ঘটনাটা সেটা সে শুনে শোনার পরে বললো যে তোমার চাচারাই তো তোমাদের জমি জমা সব নিয়ে রাখছে, তো উনি হলো আবার সরকারি আমির, তা আমার সাথে আমাদের বাড়িতে যাবার মনস্থির করে, তা আমি তাকে নিয়ে বাসায় যাই আমাদের বাড়িতে। মানে শুধু জাস্ট আমি যে তাদের বাড়িতে থাকবো সেই স্থিতি যে কি সে আমাদের বাড়ি দেখতে যাবে। তা আমি আমার চাচাকে ফোন দিলাম বেড়ে চোখে যে মেহমান আসতেছে, প্রথমে আমাদের বাড়ি কিনবে আমার আম্মু যেখানে, তো বললাম যে এটাই আমাদের বাসায় পৌঁছে যাবে। আম্মুকে রেখে নিয়ে গেলাম কাপড় রংপুর, সেখান থেকে নিয়ে গেলাম আমার দাদার কাছে। ঘুরে ফুরে সে 2-3 দিন থাকে, থাকার পরে বলতেছে যে রনে তুমি থাকবা ভালো থাক, আর তোমার মা থাকবে এখানে, তো তোমার মাকে তুমি নিয়ে নাও, সাথে মাকে নিয়ে কোলে রাখবে, মা মানুষ ফেলায় আম্মা তো আমাকে তাই খুবই খুশি, 4 বছর পরে আমাকে পাইব এই যে কারাতে করতে করতে তো আমি বুঝি মাকে আর কি বুঝি, তো মাকে নিয়ে আর দাদার কাছে আসবে থাকি তাদের বাড়িতে। তো এই সাথে যে জিনিসটা হলো ওই যে মামুনের যে ছোট বোন মোসাম্মদ লাভদি, তখন ও তার শিখতে পারে, তাকে তখন দেখা যাচ্ছে যে ভালো লাগার বিষয়টা চলে আসে, ও আমাকে লাইক করে আমি ওকে লাইক করি, দেখা গেল যে একটা পর্যায়ে আমাদের কথা পর্যন্ত এরকমই হয় যে ও আমাকে ভালোবাসে বলে আমিও তাকে ভালোবাসি দিই। কিন্তু এটা বাড়ির কেউ জানে
এটি আপনার জীবনে প্রথম বলা
হ্যাঁ হলো লাভ
যেহেতু
থাকি তো এটা কেউ বুঝতো পড়তো করার ফলে আসতো দেখা হতো এইভাবে চলতে থাকে আমি তো থাকতো আলু ঘরে আমি জানতো একটা পর্যায়ে হলো যে ও বলতেছে যে তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমার আম্মুকে বলেছি আমি ওই সময় ওকে তো আসলেই লাইক করি তা আমি আম্মুকে বলে ফেলছি যে আমি ওকে আপনাকে বিয়ে করতেছি এই কথা বলাও সে আমার থাকাও বলতেছে যে আপনি তো এখন বলতেছে আপনি তো বিয়ে পুস্তক দিয়ে ফেলছেন
আমি আপনার সন্তানকে এত বেশি ভালোবাসতে পারবো সে না সেও থাকতে পারবে আমার সঙ্গে ঘর থেকে বেরো
বলতেছি যে তাহলে আপনি এক কাজ করেন আপনার ভালোটা থেকে আমাদের বাসায় আসতে হবে তখন আমি বললাম ঠিক আছে স্টুডেন্টরা শুনে ওরা উৎসাহ বিয়ে করবে তো ওরা খুবই খুশি কিন্তু ওরা শুধু একটা জিনিস চিন্তা করছে আমি উৎসাহ আর কিছুই ভাবে তো ওরা বলতেছে উৎসাহ আপনার বিয়ের যাবতীয় খরচ যা লাগে সব কিছু আমরা দেখব আমরা সব বেতনে ছায়া গাড়িটা বিভিন্ন সব হ্যাঁ আমি তো রাজি তা আমার তো তাদের বাসি ওরা দেখা গেল যে আমি বরপক্ষ হয়ে আপনার 2004 সালে 4 জুন আমার মায়ের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় তো বিয়ে হওয়ার পরে আমি থাকতে থাকি আর তারাতে চলতে থাকি আর কোনো জব ওখানে এভাবে চলতে থাকি আমাদের সংসার ছিল তো একটা পয়েন্টে শুধু বলতে চাই যে বসে তোমার আর ভাইগুলো কোথায় থাকে আমার একটা ভাই থাকে তো নারায়ণগঞ্জ তো তিনি বিদেশ চলে যান আমি বললাম যে আমি যেহেতু বিদেশের ছাত্র আমি বাংলাদেশে থাকবো আমি যাবো না আপনি আমার ছোট ভাই থেকে পাঠাই তখন তোমার ছোট ভাই কই থাকে আমি বললাম যে আমার ছোট ভাই নারায়ণগঞ্জ থাকে তা আমি নাকি নারায়ণগঞ্জে আসলাম আমার ছোট ভাই থাকবে ওই জনিতা যাওয়ার পরে দেখি যে ভাইটা আমার চাকরি করে ওষুধ কোম্পানি ওখানেই থাকে থাকে হ্যাঁ তো আমি যারা বলার পরে বললাম যে ভাই আমাকে তুমি বিয়ে করছি ভালো কাজ তো তুমি যাই সেগুলো আমার ছোট বেটা তার একটা বোন ভুঙিয়ে তাকে ডাকবে আমার শ্বশুর
আচ্ছা আমাকে একটু বলবেন যে বিয়েতে তো আপনার ভাইরা উপস্থিত হতে পারতেন শুধু আপনি মাকে নিয়ে গিয়ে কোথায় বিয়েটা করবেন কেন
হ্যাঁ যেহেতু মা ওখানে উপস্থিত আসছিল তো একটা পর্যায়ে দেখা গেল যে আমি 2-3 দিন পরে আমার ছাত্রীদেরকে নিয়ে শুধু ওখানে অবস্থান করি এবং আমার আম্মু তো এখানেই থাকে আমার উপস্থিতিতে আমাদের বিয়েটা সম্পন্ন
হয়
আমি তখন ওকে বুঝি নাই যে তারা তাড়াহুড়া করেছি কিনা
আপনার বয়স তখন
আমার বয়স 18
তখন 18 আর মেয়েটার বয়স
11
মেয়েটার বয়স তখন 11 লাভলি আপনার বয়স তখন 18 বছর আপনি তখন আলটিমেটলি কিছু করেন না এই কারাতে করে কোনো রকম আপনার কত রোজগার ছিল মাসে
দেখা গেল যে মাসে কোনো মাসে 10,000 কোনো মাসে 12,000 কারণ দেখা যাচ্ছে যে 100 স্টুডেন্ট ছিল এবার পার স্টুডেন্ট 300 টাকা করে দিতে হবে
এটা দিয়ে আপনার সংসার চলতে চলতে ওকে এই অবস্থা আপনি বিয়ে করেছেন
তো ছোটদের সাথে আমার শিশুদের কথা হয় তা বলতেছে যে তাও আপনি আমাকে জিজ্ঞেস করতে না আমার ভাই তো এতটুকু সামনে দিয়ে দিয়েছেন আমার ছোট ভাই পাসপোর্ট করবে কোথায় চলে গেল রংপুর যে ওই আমার চাচার বাসায় গেল বড়পুরের বাসায় তো আমার চাচার তো ভাই তিনি বাবুল ভাই জনকে পাসপোর্ট করে দিল পাসপোর্টটা করতে লাগলো হলো আপনার 14 দিন এই 14 দিন সে এখানে ছিল পাসপোর্ট নিয়ে ফিরে এসে গেছে সে দুই জায়গায় চাকরি করতো সে চাকরিটা নেই তখন সে কোথায় থাকে সে আমার এখানে গেল ভালুকায় গেল যাওয়ার পরে আমার শ্বশুর পাসপোর্টটা দেখার পরে বলতেছে এত পয়সা কোথায় পাবো তোমরা কিছু দাও আমি কিছু এই কথা যখন বললো তখন আম্মু বলতেছে যে আপনি কি বলছিলেন আমাকে পাঠাবেন আমার ছেলেটা কোথায় যাবে তুই থাকবে তা বলতেছে যে আপনি একটু ব্যবস্থা করেন, এটা বলার পরে আঘাত করতে করতে খুব মন খারাপ করে সে ওইখান থেকে সন্ধ্যাবেলায় রাগ করে চলে আসে বড়দের কাছে। ভাবি আসছে তখন তাদের কাছে উঠেছে, তার গিফট হলো একটাই যে আমার চাকরিটা খেল, হ্যাঁ এটা কেমন। আর দেখা গেছে তখন বললো যে পাঠাবে, পাসপোর্ট করতে বললো আর এখন পাঠাবে না, তো একটা মন মানিন্য হলো তার সাথে শ্বশুরের সাথে। আশা করে সে বড় ভাইয়ের পাশে যখন উঠে তো থাকে খায়, তো ভাইয়ার ভাবে বলতেছে যে আমি থাকি সেখানে, যেহেতু থাকি নাই যে কয়েকদিন থাকে থাকি। এতে কি হলো ভাইয়া বেগুনটা ছোট ভাইটা থাকে, বড় ভাই তো কাজেই যায়। এরকম করতে করতে দেখা গেলো যে সে যুগ করেও কিনা ভবিষ্যতে তার একটা রোগী আসবে ছোট ভাই।
ওকে ওকে, আমরা কিছুটা হলো আয়োজন করতে পারছিলাম।
বড় ভাই আমাকে মাঝে মাঝে ফোন দিত যে কি আয় কি আয় কি হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেকে জিজ্ঞেস পাঠাইল না এমনকি জিত করে কি আমার সংসারটা ভাঙে নাকি, তো বড় ভাই ধরনের কথা বলছে। তো আমি তো আম্মা যেহেতু আছে আর আমার স্ত্রী এই সাইডটা আমি আসি, ওই সাইডটাই সময় দিয়ে আসি। তা আমি বললাম যে আচ্ছা তাহলে কী করা যায়, আম্মাকে আর আমাকে বুঝাই ফেলছে যে তোমাদের বললাম পুরো বাড়িটা বাড়িতে কী করবা, তো জিজ্ঞেস পাঠাই দিয়ে আর এখানে কিছু জায়গা কিনে দিতে হবে, তোমরা সুখে শান্তিতেই থাকতে পারবে। তো ওই শ্বশুর আমার কি করলো একদিন আমাকে নিয়ে এই নারায়ণগঞ্জে আসলো, আমার ভাবি রেখে বড় ভাই রেখে আসার পরে তো দেখা গেলো যে জন্মে উপস্থিত, এখানে যারা বাসা ভাড়া আশেপাশে থাকে তারাও উপস্থিত। তো তারা বললো যে এটা তো একটু মানুষ, যদি আপনার এতে উপকার হয় করে দেন, বিদেশ পাঠাইলে পাঠাই। তখন কী করলো আমি সিদ্ধান্ত নিলাম যে রংপুরের বাড়িটা বিক্রি করব। তো উনি দেখলো যে আমার মায়ের নামে, তো আম্মা আমি এবং আমার শ্বশুর এই তিনজন একজন আমাকে দিকে যাওয়ার পরে চাচাদের সাথে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই বাড়িটা বিক্রির প্রস্তাব দেওয়া হয়। দিলে আমাদের বাড়ির পাশে যে মামন ভাই থাকে উনি বলে যে মানে এটা তো আমার অধিকার, তোমার আমার বাড়ির পাশে চাইলে কোনো তো তোমার অন্য লোক যদি ঢোকে তাহলে তো কেমন দেখা যায় না, তো তোমাদের বাড়ির মূল্যটা আমরা ন্যায্য মূল্যই দিই বলো কত। এখন দাম দর ঠিক করে হলো 2,75,000 টাকা, ঠিক আছে। তো এই টাকাটা তারা বলতেছে যে খালাম্মা যেদিন আসে আর সে ইস্তি করে দিবে, টাকা পয়সা তোমাকে দিয়ে দিবে। তো উনিও যেহেতু গেছে তো আমরা মামুন ভাইদের বাসায় থাকি, মানে পাশের বাসায় থাকি, কয়েকদিন সকালে আমি ইস্তি করতে যাব। তো ইস্তি করার আগে টাকা দিবে না ইস্তি করার পরে টাকা দিবে, এই নিয়ে মামুন ভাই একটু দ্বিধাবোধ করতে যে আগে ইস্তি হবে নাহলে তোমার চাচাতো ভাইরা আসবে, যদি দখল না দিল তখন সমস্যা, খালাম্মা ইস্তি করে টাকা তুমি দিয়ে যাবে। তো শ্বশুর বলতেছে যে ঠিক আছে।
শ্বশুর মানে আপনার শ্বশুর?
হ্যাঁ আমার শ্বশুর আম্মা আমি তিনজন।
এবং এটাই হচ্ছে আপনাদের সারা জীবনের শেষ সময়?
শেষ সময়।
প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। আজকে রনির জীবনের গল্প আপনারা এখানে শুনছেন, রনির পরিবার, রনি, সবকিছু মিলিয়ে রনির জীবন এবং সেই জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট, হ্যালো 8920। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ, লোবান এবং আরজে শাকিব। আর আপনারা যদি আজকের এই অতিথিকে দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। হ্যালো 8920 বানানটা হচ্ছে HELLO8920। ফিরছি ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920-তে। প্রিয় শ্রোতা, আপনার সঙ্গে রয়েছে আমি আরজে কিবরিয়া। আর আজকে রনির জীবনের গল্প আপনারা শুনছেন। আপনার জীবনের গল্প যদি আপনি আমাদের স্টেশনে এসে হ্যালো 8920-তে বলতে চান, জীবনের গল্পে যেখানে লাস্ট শ্রোতা টান পাবেন অনুষ্ঠানটির সময় দেশ এবং দেশের বাইরে থেকে, আমরা সত্যি সত্যি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই এই অনুষ্ঠানের জন্য যে এই অনুষ্ঠানটিকে মানুষ এত বেশি ভালোবাসা দিয়েছেন। আমরা 120তম পর্ব পার করে দিয়েছি কিছুদিন আগে, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা চাই বাংলাদেশের রেডিওর ইতিহাসে এমন একটি অনুষ্ঠান হোক হ্যালো 8920 যেটা 1000তম পর্ব পার করে।
আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এবং শুভকামনা থাকলাম তাতে নিশ্চয়ই করতে পারবো, কারণ এই অনুষ্ঠানটি হচ্ছে আপনার অনুষ্ঠান। এখানে ঘন্টার পর ঘন্টার সময় দিয়ে দিয়েছে এবিসি রেডিও আপনাকে আপনার জীবনের কথা বলার জন্য। উদ্দেশ্য একটাই, আপনার জীবনের কথা শুনে মানুষ, আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, তারা যেন আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে পরিচালিত করতে পারে, কিছু শিখতে পারে। ওকে, আমরা চলে যাচ্ছি আজকে রনির কাছে। আর রনিকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি, facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। ফেসবুকে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 নাম্বার দিয়ে যান। হ্যাঁ রনি, আপনি যেটা বলছেন,
সকালবেলা ঠিক হলো আমরা যাদের উচ্চ অফিসে তিনজন টেস্ট অফিসে গেলাম, সম্পাদন হলো, হওয়ার পরে মানুষের টাকা দিল দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা। তো আমার শশী তখন বলতেছে যে মানে তো এতগুলো টাকা তো ঢাকায় নেওয়া যাবে না, এভাবে হাতে তো এটাকে তো ব্যাংক ড্রাফট করতে হবে। আমি বললাম যে আমি আমাদের সবের সাথে কথা বলেছি, তাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। সে আমার আম্মুকে বলতেছে গুগলের নামে কেন অ্যাকাউন্টে জমা হবে, আপনার নামে অ্যাকাউন্ট হবে। তো সে যদি গুগলের নামে অ্যাকাউন্ট করে পাঠায় তো টাকাটা তখন আপনি তো উঠাইতে পারবেন না, কী ধরনের কথা আম্মুকে বলে। আম্মু বলতেছে যে না থাক, আমার নামে আমি অ্যাকাউন্ট করবো। কিন্তু আমার শ্বশুর কী করলো, যখন সোনালী ব্যাংকে গেল রংপুর সোনালী ব্যাংকে, তো সেখানে গিয়ে সে বলতেছে হাতে কিছু টাকা নেই আর টাকাটা দিদি করে পাঠিয়ে দিল ভালো টাকা সোনালী ব্যাংক। তো মকবুল সরকার লিখে 175,000 টাকা পাঠিয়ে দিল ভালো সোনালী ব্যাংক। তখন যখন রিসিপ্টটা মকবুল সরকার লিখছে, তখন আমি বললাম যে আম্মু সে তো মকবুল সরকার লিখছে, তার নামে এটা তো তোমার নামে রেখে দিল। তা বলতেছে যে ওইখানে গিয়ে ভাঙানো যাবে, সমস্যা নেই, দিদি যার নামে ইচ্ছা পাঠানো যাবে। তো এই দিদিটা আমার শ্বশুর কী করলো, তার নামে 175,000 টাকা পাঠিয়ে দিল, আর বাকি টাকাটা হাতে নিয়ে ভাঙতে আসবে। আসার পরে সে বলতেছে তোমাদের আম্মুর জায়গা প্রথম ভাঙছি, তোমার আম্মুর মায়ের নামে জায়গা, আগে জায়গা কিনে ফেলো। তো সে জায়গা খুঁজতেছে এলাকায়, পায় না। পরে বলতে বললো যে আমারই জায়গা আছে, তোমরা আমাদের জায়গা কিনো, আমার জায়গা কিনো। তো আমার শাশুড়ি আবার বলতেছে না, আপনার কাজ করেন না, স্বামী ভালো না, দেখে আনলেন কি হয়। তা আমার আম্মাকে না করি, তা আমার আম্মা বলতেছে না আমি আপনার জায়গা কিনব। তখন আমার শ্বশুর আমার সাথে একটু মত অন্য হওয়ার পরে বলতেছে ঠিক আছে আপনাদের জায়গা যেহেতু কিনবেন আমরা আনসার একটু দেখি। তো তাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে 1400 জায়গা পাওয়া যায়। টাকা আসলো 15 দিন পরে, হালকা দিদির টাকাটা আসে 15 দিন পরে। তো আসার পরে তার হাতে যে টাকা আছে 1,00,000 টাকা আমরা যেটা নিয়ে আসলাম, তো বলতেছে যে তোমাদের খাবার সংস্থা একটু ধানের যে ই করি টাকাটা দিই। এই এলাকার কে কারা আমি তো চিনি, ওনাকে 32,000 টাকা দিলাম, সে 32 মন ধান দিল 6 মাস অন্তর্ন। আরেকজনকে 20,000 টাকা দিল, সে 20 মন ধান দিল। এইভাবে টাকাটা সে ডিভাইডেড করল। তারপরে 15 দিন পরে যখন টাকা আসলো বরাবরই মতো সে জায়গা তার অ্যাকাউন্ট করবে এখন কানাডা। তো আম্মুর ছবি নিয়ে গেল, আমাকে সাথে নিয়ে গেল। তো সে যখন এখানে অ্যাকাউন্ট করতে গেছে, তো ম্যানেজার সাহেব বলতেছে যে মকবুল সরকার আপনার নামে তো অ্যাকাউন্ট হবে, এই এতগুলো টাকা রংপুর থেকে আসলো কার টাকা? ম্যানেজার সাহেব প্রশ্ন করছে। তো বলতেছে এটা আমার বোনের টাকা। তো বলতেছে যে আপনার বোনের নামে অ্যাকাউন্ট করেন, তো সুপারিশ ছাড়া তো অ্যাকাউন্ট হয় না, তারা একটা ব্যাংক কর্মীকে একটা সুপারিশ হবে।
মানে অ্যাকাউন্টটা কি আপনার শ্বশুর নিজের নামে করতে চাচ্ছে?
হ্যাঁ। তো ওরকম থেকে হচ্ছে যে ম্যানেজার সাহেব বলতেছে যে এখানকার ভালো কাজ যে সোনালী ব্যাংকের ম্যানেজার, সে বলতেছে যে ম্যানেজার সাহেব আপনার নামে তো অ্যাকাউন্ট হবে না, আপনি বোনের নামে করেন। তো সে কী করলো যে পার্শ্ববর্তীতে যে উকিল আছে একজন সরকার টুকুল সাহেব, তার ওখানে যায়, বলতেছে এরকম কিছু টাকা আসছে রংপুর থেকে অ্যাকাউন্ট করা লাগে, একটা সুপারিশ দেয়। ওনার তো ব্যাংক অ্যাকাউন্ট করা আছে, ওনার তো সুপারিশ লিখে দেওয়ার পরে দেখা গেল যে সে তার নামে অ্যাকাউন্টে ছিল, টাকা তার অ্যাকাউন্টে জমা হয়। তো উনি একদিন বললো যে জমি পাওয়া গেছে 1,75,000 টাকা থেকে আবার 50,000 টাকা উঠে উঠার পরে দেখা গেল যে আমাদের 48,500 টাকা দিয়ে 1,400 জায়গা কেনা হয়। নিজে কেনার পরে বলতেছে যে এটা রেজিয়া থেকে রিসিপ্টটা দেখাইলো আমার আম্মু নয়।
This track was downloaded from FusionBD.com. Mm-hmm.
তো আমরা জায়গা যেহেতু কেনা হলো, আমাদের শান্তি হলো, জনে গেল, বড় ভাই গেল, ভাবি গেল, দেশে তারা খুবই খুশি। কিন্তু বিদেশ, এই বিদেশের কথা কেউ বলছে যেহেতু জমি জায়গা হয়ে টাকা সব ডুবাইছে, ধানের উপরে লাগাইছে, জায়গা কিনছে, বিদেশ যাওয়া তো না। তখন বলতেছে যে এই সব কিছু যা কিছু তো সব জনের জন্য করছে, তার জানো তার মেয়ের জন্য, মেয়ের সুখের জন্য এইসব করছে। তো ভাইদের ভিতরে, আমার ভিতরে, মার ভিতরে দ্বন্দ্বটা এইভাবেই চলে আসছে। আর তো দেখে গেল সে আরেকটা জিনিস যেটা করছে, এই মায়ের নামে যে রিসিপ্টটা দেখায় সেখানে শুধু মায়ের নাম, আমার নাম হচ্ছে দলিলের মধ্যে রিজিয়া বেগম এবং সাহেবুর রহমান বেগম, তিন মাস পরে একটু দলিল পাওয়া যায়। তো দলিলটা যখন দেখা গেল তো ভাইয়েরা বলছে দেখছো এখানেও দেখো জায়গাটা কিনলো, সেটাও রনির নামে আর মায়ের নামে। তো দেখা গেল যেটা তো সে ঠিক করবে, কারণ প্রতিবাদ করবে পুজো। তো প্রতিবাদ এই জন্যই করতে পারি না, দেখা যাচ্ছে সেই লোকটা রংপুর থেকে আমাদেরকে আনছে, আনার পরে তার মতো শিখের জন্য হচ্ছে দেখা যাচ্ছে মা ভাই ওরা খুব কষ্টে কষ্ট পাইবে ওই বিষয়টা। তারা বললো যে এখানে আমাদের থাকা হবে না। তো শ্বশুর বললো যে তাহলে আপাতত তোমাদের একটা টিন সেট ঘর করি, আমাদের এখানে মাটির ঘর হয়, তো শীতকালে মাটির ঘর করা যাবে। তো একটা টিন সেট ঘর করে আম্মা আমি লাগলি আমরা বসবাস করতে থাকি। তো ভাইয়া ভাবি জনকে কেউ খাই পাইল না, তারা এখানে চলে আসলো নারায়ণগঞ্জে দুঃখ থাকার জন্য। এদিকে যে ঘটনাটা তার দিন দিন ঘটতে থাকলো ভবিষ্যতের সেটা তার পাকা হতে আমার ছোট ভাই। তো বড় ভাই এখন চিকিৎসা পাতেই আছে যে রনি দেখ জনি কিন্তু বেশি করতেছে। তো একটা পর যে তো লাভলি দেখা করছে যে কিছুদিন পরে আমার আম্মুর সাথে তার রিলেশনটা ভালো, তোমার মা এখানে থাকতে পারবে না, কি করা যায়। তো আমি আবার বড় ভাইয়া বললাম যে ভাইয়া আসলে একটা আসতে তুমি বাস করা দেওয়া লাগে না, তোমার এখানে চলে ভাইয়া ভাবি গেল। এমন এক পরিস্থিতি হলো আমাদের যে টাকা পয়সাগুলো আমরা আনলাম, বাড়ি করলাম, ঘর করলাম, তারপরে যে ধানের উপরে দিলাম সেটা কি ছয় মাস পরে ধান পাওয়া যাবে। তো টাকা পয়সা যেহেতু নাই তখন বড় ভাই একটা সমাধি থেকে টাকা উঠাইয়া ঘর দিল, তো ভাইয়া ভাবি ওখানে এক ঘরে ওই এক ঘরে আমরা একসাথে। কিন্তু দেখা গেল যে আমার যে সহযোগী নয় সে তো ভাবিকে করতে পারে না, ভাবির সাথে তো ভগবতী তো হচ্ছে ঠিকঠাক। তো আমি আবার ভালোটা একটা জবে ঢুকলাম, ওই প্রথম জবে ঢুকলাম সংসারের ঠিকানার জন্য, সংসার ডাকার জন্য। তো চাকরিটা এমন হলো যে আট ঘন্টা ডিউটি আর শুক্রবার করে অফ, তারপর যে পর্ব সেই গ্লোবেল থেকে আবার শুরু হয়, যেহেতু আমার সব কিছু হইল তো আবার চাকরি শুরু। তো আমার যে ওয়াইফ সে আমাকে কোশ্চেন করতো ওইটা করো ওইটা করো, আমি তাকে বুঝালাম যে শোনো প্র্যাকটিস তুমিও করো। তো বলতেছে যে আমি পারবো না, তো তাকে ওষুধের কাছে নিয়ে আস, একটা করে বলতেছে যে তাহলে আমার ড্রেস বানাই দাও, আমি তাকে ড্রেস বানাই দিলাম। বলতেছে যে রনি তাহলে তো জরুরি শিখে তাহলে তাকে ভর্তি হতে হবে, তখন ওষুধের কাছে ভর্তি করাই। তো তখন আমি আর শুক্রবার হলেই আমরা চলে আসলাম করতে 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 প্র্যাকটিস করতে করতে 2007 যখন হয় তখন আমি ব্ল্যাক বেল্ট পরীক্ষার্থী হই। আমি আর ও আসার পরে আমাদের বাসায় খাবার দাবার বেঁধে রাখতো, ঢাকা থেকে যেত একটা বস্তা, কারণ খুবই যায় ছয়টা, এই মহাখালী থেকে যাইতে গাড়ি পাওয়া যায় না রাত্রে 12টা 1টা। তো ওইভাবে আমাদের একটু প্র্যাকটিসের জীবনটা চলে, আমরা থাকে ভাবিয়ে থাকে শীতের সংসার হয়, কোনো আলাদা জায়গা কেন। ছয় মাস হওয়ার পরে ধান যেটা আসবে সেটা আমাদের বাড়িতে না আসে, আসছে হলো তাদের, কারণ ইস্তামগুলো করছে সে টান আমার শ্বশুর টান নামে। ঠিক আছে, কিছুতেই তো ভাবি আম্মা এরা মেনে নিচ্ছে এখন থেকে, সে ভাবি বড় ভাইয়েরও তো ওই এলাকায় কিছু লোক পরিচিত হয়ে গেছে। ওই লোকগুলো বলতেছে যে আপনারা কাকে টাকা দিচ্ছেন, কেউ জানেন না বুঝেন না, মানুষের টাকা দিচ্ছেন এখন কি করবো, এই ঝগড়া কে থামাবে, আমি তো থামাই দিতে পারবো। আম্মা ভাবি বড় ভাই শ্বশুর মানে মা আমারই হাতা হাতি শ্বশুরের সাথে, শ্বশুর একটা পর্যায়ে লাঠি মাঠি নিয়ে আসে বড় ভাইতে পারে। তো দেখা করছে যে বড় ভাইয়ের সাথে মারামারি পরে বলতেছে যে লাভলু কি করলো, বড় ভাইয়ের মাথা ফাটাই বড় ভাইয়ের মাথা ফাটাই দিত, মাথাটা এরকম বেড়ে যাচ্ছে। আমি আইসা অফিস থেকে আইসা দেখি যে বড় ভাইয়ের মাথা বলতেছে দেখতে না, আমি কি আমি অবাক হয়ে গেলাম যে কি হইল।
আপনি যেন কি বেল্ট হারিয়েছিলেন,
আমি তখন গাউন পরেছিলাম
আছে। আচ্ছা কেন কোশ্চেনটা করছিলাম আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, কোনো বেল্টই আসলে সময় মতো কখনো কাজে লাগে না, ইনফ্যাক্ট বেল্ট যে কখনো কখনো খুলে যায় বলে। But the situation is very much tough.
কারণ যে পিটুনি খাইতে হয় যে জিনিসটা হয় ব্ল্যাক বেল্টে আর জিনিস সাথে পাই গ্রুপ পাই সব কিছু মিলে আমি টিফিনটা করতে গিয়ে আমাকে ব্ল্যাক বেল্ট অর্জন করতেই হবে, এই জন্য আমাকে ত্যাগ করতে হবে কিছু সংসার। এটা দেখা যাচ্ছে বাসায় ব্ল্যাক বেল্টে রেখে আমি এখানে আসি মগবাজারে, এসে দেখা যাবে ব্ল্যাক বেল্ট পরীক্ষার জন্য প্রিপারেশন করি এবং দেখা যাচ্ছে যে আমার এই পরীক্ষাটা দিতে সময় লাগে প্রায় তিন সপ্তাহ।
আচ্ছা
তিন সপ্তাহ করে নন স্টপ প্র্যাকটিস করে তখন ব্ল্যাক বেল্টের সময় তো রিজুলের লাইফ মানে আমার ভাবি বলতেছে রনি কী করে ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিবে ফাইটে তো কিনবে না আর জন্য সব রিজাল্ট একটু কমায় আছে, তখন স্টপ বলতেছে কী বলো নি সেটা হলো যে ছেলে আমার ছেলে কোন জায়গায় যদি সিটি বাই করি আমরা তাহলে তো জীবনে আমরা ঠকাই দিব, হ্যাঁ এটা করা যাবে না, এটা বলবো পরে দেখি যে আমাকে যখন আটজন অ্যাটাক করলো তো আমি তো সামনের টাকে দেখি তো পিছের টাকে দেখি না ধাম ধুম টিপ পাম্প মতো মানুষ মাটি দিতে পারবো এক মিনিটও যায় না পাঁচ মিনিটের খেলো এই যে আমাকে ফ্যামিলি বা কোশ নিয়ে হয়েছে ওটা দিয়ে শুয়ে রাখছে ওই সব দিতে সেখানে লাগবে লাগবে তো জি লাগবে লাগবে সেখানে নিশ্চয়ই দু টাকার মেডিকেল পাঠাইছে তো আইসা মনে করেন আবার চারাইয়া দেখাচ্ছে যেটা বেশি মারছে ওটার দিকে আক্রমণ করে দেখা যাচ্ছে যে ওটাকে সাইকেল মেরে ওটাকে দিয়ে যা দেখা যাচ্ছে আর ওটা আমার মনে করে দেখছি পাহাড় বা এই তো খুব ভালো হ্যাঁ সে কথা গেলো যে আমি খুব সুন্দর মতো পাঁচ মিনিট টিকে এবং চলবে পরের সপ্তাহে দেখা যাচ্ছে বরাবর মতো যেভাবে রেজাল্ট গুলো দেয় উত্তর দিয়ে করা যাবে
যেমন আটজন আপনার ক্যাটাক করে আপনি ফাইভ মিনিট ডিফেন্স করতে পারলে হ্যাঁ ব্ল্যাক বেল্ট পাবেন হ্যাঁ ওকে
পরে আবার দেখা যাচ্ছে যে লাস্ট যেটা লাস্ট ফাইটটা উত্তরের সাথে করতে আটজনের পরে লাস্ট ফাইটটা উত্তরের সাথে করতে
মানে রুবেলের সাথে
হ্যাঁ পরে উত্তরের সাথে ফাইট করি করার পরে দেখা যাচ্ছে যে উত্তর তিনি সেক্টর হয়ে পারে না বলতেছে পয়েন্ট নিতে আবার একটু আবার বললো যে আমি তো উস্তাদ আমি তো বেশি করছি আমি যেন একটু সেকেন্ড বাই না করতে জীবন হতে পারি তো দেখা যাচ্ছে আমি দুই চারটা ক্লিক মারলাম উস্তাদ কীভাবে ব্লক করলো আমি একটা উস্তাদ লাগাতে পারলাম তো যাই হোক উস্তাদ দিচ্ছে তো আমি হয়তো বা পয়েন্ট একটু হয়ে গেলে উস্তাদ দিতে পাইছি তাহলে কিন্তু বেল্ট পাবো উস্তাদ যদি বলে যে আমাকে একটু হারাইতে পারে তো মানে ড্র হোক আর যাই হোক উস্তাদের সাথে ফাইট করার পরে দেখতে যে আমি কী কী করি তো ব্ল্যাক বেল্টটা পেলাম ২০০৭ দেখা গেল যে বাবু আসে বাবু জন্মগ্রহণ করে তার নানার বাড়িতে নানার শ্বশুর বাড়িতে জীবন যখন হয় তখন আম্মু বেরোনোর জন্য চলে আসে ভাইয়ার কাছে আমি তো মাটির ঘর দিলাম
চৌদ্দশো
তো আম্মু আসলো ভূমিকে আদর করার জন্য দেখার জন্য আমার সহকর্মী দেখা যাচ্ছে যে আমার আম্মুকে এত রিসপেক্ট করতো যে কোনো বউ পরে কিনা জানি না কোনো দেখতেই পারতো না
স্ত্রী এবং মা এই দুই জায়গার মাঝখানে একজন ছেলেকে যখন কখনো নিশ্চুপ থাকতে হয় কখনো কোন পক্ষ বেছে নিতে হয় এটা যে তার জন্য কতটুকু কষ্টের এবং কতটুকু প্যাথেটিক একইভাবে ভাইস আসন বলতে পারি একটা মেয়ের জন্য যে শ্বশুর শাশুড়ি কিংবা নিজের মা পরিবার এই জায়গাগুলোতে যখন একটা পক্ষ বেছে নিতে হয় এবং সাইলেন্স থাকতে হয় এটা তো কী পরিমাণ কষ্টের সব জায়গা থেকেই কষ্টের আমার মনে হয় ওই জায়গাতে যদি সিচুয়েশনগুলোকে কোনো না কোনোভাবে ডিলিট করে দেওয়া যায় সেটা বিন্দুমাত্র হোক আর পাহাড় পরিমাণে সত্যি থাকবে না তিনি মনে করছেন হ্যাপি থাকার জন্য সেটা সবারই করা
উচিত এত কষ্ট পেতাম যে ও আমার আম্মুকে একটুকু দেখতে পারতাম না কেন দেখতে পারতাম না যে আল্লাহ তাকে আমার জীবনে সাথে করলাম এবার আম্মা এত কষ্ট করে আসলো সাতটার দিক থেকে করে তখন আম্মা চাষি বা ছিল যে কোম্পানি, তো আমার আম্মা মেয়েকে দেখে চলে আসে বড় হয়ে গেছে। কি করবে? তো একটা পর্যায়ে আম্মা সঙ্গীত থেকে উনি আগামী এদিকে জমির অবস্থা, জমির অবস্থা। তো আমরা আসলাম, আশা করে দেখি জমিও নাই, এরা মর্নিং ওয়াকের কথা বলে সকালবেলা বের হয়েছে আর শুধু পাচ্ছে একটা পাথর।
মানে আপনার হচ্ছে কি বল ভাটি বা ভাটি যা
কিছু দোকান বাকি করে তারা লাপাত্তা, কারণ বড় ভাই একা একা কি করে? তো বড় ভাই আমার সাহায্য চাইবে দিকে। আমি বললাম বাচ্চা ঠিক আছে, আমাকে ভালো করে আছে, তুমি চিন্তা করতে পারো। আমার বড় ভাই এখানে থেকে আমরা ভারতে চলে যাই 10 সালে এক দেড় বছর। তখন দেখা গেল যে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মন্দ, এখন আমি ছাড়া আর কেউ নেই ওখানে, শুধু আমি রাত দেয়ালি নেই। তো আমাদের দিনকাল চলতে থাকে, সংসার জীবন চলতে থাকে। আমাদের বাসায় যেহেতু কারেন্ট ছিল না, তো তখন বলতেছে প্রতিবেশীরা যে আমরা 6 জন মিলে কারেন্ট আনি বাসায়, এবং তুমি যেহেতু শহরের তো তোমার তো কারেন্টটা প্রয়োজন, 30,000 টাকা দিতে হবে। তার মনে হলো ঠিক আছে, তা উনি মনে আমরা এত কষ্ট করে ওই বিন্দু বিন্দু করে টাকা জমা জমা আমার বাড়িতে কারেন্ট ফোন আসে। তো আমার শ্বশুর দ্বিতীয় বিবাহ করেছিল, আমার ওয়াইফের যে সদ্য উনি থাকতো আমাদের বাড়ির পাশে, মোবাইল চার্জ দিতে আসতে। তো এরকম করতে করতে এক সালে যে প্রথম দিন দ্বিতীয় দিন তো লাভ দিতে মাঝে মাঝে বাসায় নিয়ে যেত তার বাসায়। তো নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে লাভ দিয়ে বেশিরভাগ সময়টা ওইখানে যেত, লিমন কিছু করতো তার নামে বলতে রাখতো, আমি এসে দিতাম ভাত রাখতাম না, আমি কি করে দিতে পারবো না, কি খেয়ে যাবো
না। না আপনার ভাবি এবং জনি তার কথা ছিল না,
তারা যে কোথায় চলে গেল এটার কোনো ঠিকানা
নেই। বাসা থেকে বের হয়ে যাওয়া মানে আমরা বাইর হয়ে যাওয়া বলে যে এত ব্যবহার বলি গ্রামাঞ্চলে, এটাই কি মানে আপনার ভাবি জনের হাত ধরে বের? হ্যাঁ
হ্যাঁ। তো তারা যে চলে গেল বড়বে তার কোনো খোঁজ থাকবে। তো লাগলি ভিতরে এরকম জিনিসটা হচ্ছে, সেটা হলো যে আপনার বড় বোনটা যাই তো বাসায় কিছু লাভ দিকে দিয়ে কিছু করা যায় না, কারণ আমার মা তার বাড়িতে থাকতে পারে না, আর এই সংসারটা কিভাবে ভাঙা যায় সেই চেষ্টাটা লিপ্ত থাকে।
মানে আপনার আপন বোন
সজ্ঞান আমার শুধু দিতে দিয়ে গেছে।
ওকে,
তো কখনো আমাদের বাড়িতে আসতে না, শুধু মোবাইল চার্জ দেওয়ার জন্য আসে।
আজকে 1.5 ঘন্টার জীবনের গল্প যে কোনো হিন্দি সিরিয়ালকে মোটামুটি একেবারে ভরসাই করে দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট এটাই আমরা বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। যা ঘটে আমাদের সামনে, যা লেখায় ঘটে, উপন্যাসে ঘটে, সাহিত্যে ঘটে, সেগুলো সবই জীবনবোধের প্রতিক্রিয়া। এবং এই সব লেখা সাহিত্য প্রত্যেকটা জিনিসের প্রতিক্রিয়া আমরা বলতে চাই, জীবনের ধারাপাতে যা ঘটে যায় সেগুলো কখনোই ইচ্ছে মনে হতে পারে। সেজন্যই হয়তো এটা বারবারই বলার অবকাশ থাকে, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন আসলেই। ওকে হ্যাঁ বলুন, তারপর
তারপরে দেখা গেল যে আমার সহযোগী চাকরির বাসা গিয়ে যায়, তো কথাটা তখন যেহেতু সকালে যায় বিকালে আসে। তো আমি বললাম তুমি কই যাও প্রতিদিন এভাবে? তো গলা করে বলছি যে আমি আপনি যেতে না। তো প্রতিবেশীরা বলছে যে আল্লাহ এই যে এবার যেন কি হয় জানি কপাল। তো আমি বাসায় গেলে যাদের বলতেছি আপনি কি শুরু করছেন, এই যে আমার সংসারটা আপনি নষ্ট করতেছেন। তখন বড়জনটা বের হয়ে এসে বলতেছে দাদা এই যে আমার বোন আমার কাছে থাকবে, তো এটা এটা সংসার নষ্ট করার কি হলো? কি দেখছো
মানে আপনাকে বলছে
আমাকে? তা আমি বললাম যে তা আপনার বোন আপনার বাড়িতে থাকবে, তাহলে আমার 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 রান্না দিবে দাদা, আমি কি খাই? তো এই বলতেছে যে যাই লাভ দেখতে দেখো সন্ধ্যায় বের হয় রাত
11টা
তার ব্যবসায় তার বোনের ব্যবসা। তো আমি দুটো থেকে ওখানে যাই, লিমনকে যে রাইখা যায় তো লিমন নিয়ে আমি আমার অফিসে যাই। তো এখানে যারা আছে যে আমি কিন্তু ডিউটি করবা না তোমার বাচ্চা সময় দেবে, তো তোমার কি হচ্ছে সংসারে
তখন আপনি কি করতে?
আমি বললাম যে জানো তো কোম্পানি ঠিকঠাক করে কম করবে। হ্যাঁ সে তার বোনকেই সময় দেয়, তো ভালুকায় যে দলনেতারা আছে এই লাভ দিকে মাঝে মাঝে ভালুকা নিয়ে আসে, নিয়ে যায়, নিয়ে যাওয়া পরিচয় করা যায় যে আমার বোন সে ওখানে শুনে দিচ্ছে। আর আমি এসে দেখি যে সে বাড়িতে নেই, কথা বললে বলে যেমন বোনের বাসায় গেছি অবশ্যই এসে ওই এলাকায় ঠিক আছে ভালো। দেখা যাচ্ছে আরেকদিন যে ঘটনাটা ঘটলো 7টা থেকে 10টা পর্যন্ত সে নাই, আমি দিকে খোঁজাখুঁজি নাই, তার বোনের বসা কিছু নাই। আশা করে জামাটা কি করছে জানলা দিয়ে ঠিক আছে আমি বলতে যে আমি প্রেসিডেন্ট গেছিল তো শ্বশুরকে আমি এগুলো জানিয়ে দিই একটা বলছে তার মোবাইলটা
প্রিয় শ্রোতা আমরা আরেকটি বিরতি নিতে যাই আমরা বুঝতে পারছি শিশুকের সংসার কখনোই ছিল না রনিত কিন্তু শিশুকের সংসারে যে আগুন জ্বলছিল চতুর্মুখী সেই আগুনের তীব্রতা আরো বাড়ছে ফ্যামিলি ডিলেমা বা ফ্যামিলি ডিনামিক্স এর একটা কথা আছে এবং সেই ডিনামিক্স কতটা জটিল হতে পারে একজন মানুষের অনুপস্থিতিতে এবং একই সাথে সেখানে যদি প্রপার গাইডেন্স না থাকে প্রপার ডিসিপ্লিন না থাকে এবং সেখানে লিডারশিপের জায়গাটাতে যদি প্রপার মানুষটা না থাকে তাহলে সে ফ্যামিলি আদতেও জীবনে কোনো সুখ দিতে পারে না এবং একই সাথে কি করলে এই সিচুয়েশনগুলো থেকে দূরে থাকা যেত সেটারও বোধ হয় একটা প্রশ্ন আজকের এই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমরা করতে পারি এবং একসাথে উত্তর হয়তো পাবো আমরা ফিরে আসতে চাই শেষ বিরতির পর ঠিক রাত একটায় আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আজকে এখানে আছেন ব্ল্যাক বেল্টধারী কারাটেতে কুম্ফুতে ব্ল্যাক বেল্টধারী রনি তার জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি ফর দ্য ফার্স্ট টাইম 8920 এরকম একজন আসলেন যিনি কুম্ফু কারাটেতে ব্ল্যাক বেল্টধারী তো সে অর্থে এটা একটু অবশ্যই ব্যতিক্রম আমরা বলতে পারি আমরা ফিরে আসছি ঠিক রাত একটায় আর আপনারা যদি ওকে দেখতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আমি আবার বলছি www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে গেলেন ফিরছি ঠিক রাত একটা
ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার Close up presents Hello 8920 Close up The closer, the better
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমি আরজে কিবিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আমরা আবারও ফিরতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আর রনিকে দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে আমাদের পেজের ঠিকানা facebook.com/hello8920 রনি তারপর
তো দেখা গেল যে সে বাসায় ফিরে না ঠিক মতো তো এখন শ্বশুরকে জানালো শ্বশুর বদল থেকে এখানে দেখতে এই নিয়ে আমার সাথে আসে এসে দেখে যে বাসায় সে নেয় এবং সে জানালা দিয়ে কাপড় বিছানায় রাখে তো বলতে আমি একটু বাইরে গেছি শ্বশুর চলে গেল তার গাড়িতে নিজের মতো কি বলবো তো আমি যে মোবাইলে দেখি যে তার সঙ্গে একটা কল দেখে ফেলবে তো সে তার গার্লফ্রেন্ডই তাকে বলছে যে চলো আমরা ময়মনসিং যাই প্রথমে করে আসে এই কথাটা বুঝেছি তা বলতেছে আমি কম থেকে এক মাস টাইম দাও তো
মানে তুই রেকর্ড শুনছিলাম
হ্যাঁ
তো ফোনে রেকর্ড
তার ফোনে রেকর্ড করছি তো ছেলেটা বলতেছে আমাকে এত থেকে এক মাস টাইম দাও তো বলতেছে এক মাস টাইম তুমি আমাকে বিয়ে করলে এখন করতে সেই এত কার সুর আমি আমাকে বুঝতে পারি না এই মেমোরিটা তখন আমি নিয়ে আমার ফোনে নিয়ে আমার মনে শ্বশুরকে শোনাই তো শ্বশুর বলতেছে আচ্ছা ঠিক আছে এবং আমি আবার তার ওই বন্ধুটার কাছে গেলাম যে আপনি যেখানে আনেন দেখেন আপনি আমার কতটুকু খারাপ করছেন এই রেকর্ড শুনে তো যে রেকর্ডটা শুনে না শোনার পরে স্ত্রী মোবাইলটা আমি হাত থেকে কেড়ে নিয়ে এটা বুঝে আর আমার যে ওয়াইফ তখন দেখা গেল যে সোমবার আর শুক্রবার হলেই তাদের বাড়িতে মানে আমার শ্বশুর
এই সময়টা তার সাথে আপনি কিভাবে আচরণ করছেন
মানে
না
না এরকম এটাই চাইছে গাড়ি হাত তোলা চাইছে আমি শুধু এটাই তাকে বলতাম যে তুমি এত রাতে কেন আসো কোনো সে যে দুর্ব্যবহারগুলি করতো আমি কখনোই তাকে টর্চারিং করি নাই কারণ এইটুকু আমি শিক্ষা শিখেছি যে মারবো যে মারার পরে কি হবে এটুকু আমি আমার একটু মনে জানা ছিল যে যেহেতু আমাদের স্থান ওইটা নেই আমি তো ওখান থেকে প্রথম বেরোতে পারবো না আমাকে হয়তো লাশ হয়ে বেরোতে হবে তাহলে জেলে পুষতে হবে নিজের উপর একটু ভয়
আছে
আমি কখনই তাকে কোনো ভয় মানি আর মারলে তো তারা আমাকে ছেড়ে দিল তো একদিন দেখি যে 11টা বাজে আসতে ঠিক বার করছে পরে আমি তাকে মারছি অনেক মারছি তুমি বারবার ওখানে যাও পরের দিনে দেখি যে আমার শ্বশুর তার ওই বোনটা তিনজনের দুটো ঘর আমাকে মারবে, তোমাদের লিমনে আসতে থাকতো লিমন এসে কইবে তোর স্যার নিয়ে যা, এরকম করতেছে স্যারা দেখি যে লিমনের নানা একটা ধাক্কা মারছে, তখন আমার মেয়ে বসতে গেছে খারাপ হয়ে, তখন আমি দেখি যে আমি কি শুরু করছি, এতগুলি টাকা নিয়ে আসলেন রং থেকে নিয়ে এসে আসলে এরকম অত কিছু করলেন, মা ভাই আসতে সব পর করলেন, এখন আপনি কি করছেন গত বেশি করে বেটা আপনার মানে উৎপাদ শুরু করে দিচ্ছে আমি শুধু অকত্য বসে গেল যে বেটা আমি চাইলে এরকম হইব ট্রেনে থাকতে পারবি তারপর ওখানটা দিব কারণ এখন কত বেশি হয়ে গেলে যে আমি যদি মারব আপনি একটু দিতে পারবেন পরে হবে তিন দিকে তার করছি তাহলে আপনাকে ঘন্টা আর আমি সত্যি দেখব পরে আমি দেখি যে লিমনকে আর আর রাখতে পারতেছে না, লিমনকে শুধু আমার সাথে সাথে দিয়ে দিচ্ছে যে আমি লিমনকে থাকি যে আমার আমার কাছে চলে আসি তো একটা বন্ধু দেখে গেছে যে আমার স্ত্রী আমার শ্বশুরবাড়িতে যায় আর আসতেছে একদিন দুই দিন হয়ে যায় আর আসতেছে তো আমি এসে তাকে বসি যাইতেই দেখি যে লিমনের আম্মু যে তুই এনে অস্বস্থ লিখা এবং তুই এনে অস্বস্থ লিখা তার তুমি যে বাসা যাইবে না সেটা তুমি আমাদের ভুলবার এই কথা কইতেই দেখা যাচ্ছে যে লিমনের যে মামা আছে সে একটা লাঠি নিল আমার মারল পরশাদ লিমন দেখা আমি দেখেছি যে তুমি আমার মারও কিনতে যাও এই ভাই খেলে কেন আনছ এই কথা কেটে খুব সারা লিখে আমি কি বললাম লিমনদের নিয়ে আমি তো সারা দিতে হবে তো সারা লিখে লিমনদের নিয়ে আমি আমার বাসায় চলে আসি তার লিখে চলে আসি আসলাম আসার পরে আমার সব লিখতে খোলা হয়ে তো করার পরে আমাকে থাকতে নিতে ঝড় করতে হবে না আমি যাই লিমন প্রতিদিন খায় মজা টজা খায় এখন দেখা যাচ্ছে যে আমার তো কাজ করতে হবে আমার বড় ভাইটা লাভ করতে করলো যে চা বিক্রি করবে তো বড় ভাইটা চা বিক্রি করা শুরু করলো দুই নানা দিন কিছু আনা শুরু করলো আমি ভাই তার মানে আমি বসে থাকবো তা আমি কী করবো এখন দেখা যাচ্ছে যে আপনার যে রাজমিস্ত্রির কাজ করলে প্রতিদিন টাকা হয় তো এরকম হলো যে আমি সকাল আটটায় দিয়ে যাব আর সন্ধ্যা পাঁচটায় ফিরতে হবে এবং 300 টাকা এরকম দিতে আমি বিভিন্ন জায়গায় থাকতে হবে একটা বলি দেখুন এত কষ্ট বা সহ্য করা যায় না তখন আপনি এত কষ্ট আমি শুনি তো তাহলে বিয়ে করতে আর জানে দেখি তো শোনার পর আমি একটা অ্যাপ্লাই করি
কি শুনে
মানে একটা জীবনে একটা গল্প শুনো তার জন্য তো মনে হয় একটা শোনা করতো দেখা যাচ্ছে তখন আমি লিমনের জন্য অ্যাপ্লাইটা করি যে আমি লিমনকে বাঁচান
2013 সালে
হ্যাঁ জানো দেখি
তাহলে এটা চলছে 2014 সালের অক্টোবর কতটা বুঝতেই পারছেন প্রিয় শ্রোতা এখানে লাখো মানুষের ভিড় তার মধ্যে থেকে একজন আসেন নিঃসন্দেহে সে অনেক বেশি ভাগ্যবান এবং আমরা কাউকে নিরাশ করতে চাই না আপনি কোনোদিন না কোনোদিন অবশ্যই সুযোগ পাবেন যারা এখানে অ্যাপ্লাই করেছেন এবং বড় থেকে চান অবশ্যই আপনারা কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেই পারবেন
তো লিমন দিনে থাকি আপনার লিমন থাকি এভাবে থেকে আমরা একটা দিন চাই তো লিমন আব্বা চলো আমরা ওষুধ থেকে সবাই প্র্যাকটিস করি কোন লিমনকে একটা ড্রেস বানাই দিলাম সেই ওষুধ আসে আমার একটা ভুলের কারণে সত্যি ছিল না বিয়েতে কেউই তো ছিল না কিছু বলো তো মানে আমি প্র্যাকটিস করি এটাই আমার শান্তি তো হঠাৎ এখান থেকে একটা ফোন আসছে ভালো থাকতে যে আপনাদের জায়গাটা তো লাগবে নেওয়ার জন্যই চেষ্টা করছে তো আপনি যদি না থাকেন সেটা তো দখলে যাবে আর যদি বিক্রি করে ফেলে ঢাকায় একটা কিনবে আপনারা ওইখানে রেজিস্ট্রি করে দেবেন টাকা আপনি আমাকে দিয়ে দেবেন এখনকার বাজার থেকে 3 লাখ টাকা দেবেন আজকে 2500 টাকাতে কিনেছে না এই 5-7 বছরের ব্যবধানে সেটা 3 থেকে 4 লাখ টাকা হয়েছে তো বাড়ি ঘর কারেন্ট এবং সব দিতে তাহলে আপনারা 4-5 লাখ টাকা পাবেন এই কথাটা বললো আমার শ্বশুরবাড়ি মানে বিপক্ষে মানে প্রতিবেশী তো আমি ভাবলাম যে মানে এটাই মঙ্গল যেহেতু আমার নাই তো আসলে এটা যে তাদেরই চাল বা তাদেরই কৌশল এটা তো আমি বুঝতে পারি তো বোঝা ওঠার আগে আমরা রাজি হয়ে গেছি যেহেতু আম্মুর বাড়ি আর আমার বাড়ি জায়গা তুমি দিচ্ছে আমি দুজনের সিগনেচার দিলেই হয়ে গেল টাকা তারা আমাকে দিয়ে দিলে তো বলতেছে তোমার শ্বশুর তো এলাকায় তোমার খুব খুশি হচ্ছে ভালো তুমি কবে আসো হ্যাঁ তো এদিকে তোমার শ্বশুর হজে যাবে তো তুমি এই থাকে হজে গেলি আর তারা একটা প্রশাসন পরীক্ষা করলো, তারা তার একটা ডিমখান ঠিক করলো যে জায়গাটা বিক্রি করো ভালুকার জায়গাটা। তো লিমনের আমি তো এদিকে হচ্ছে, তার যেদিকে ভালো হচ্ছে সেদিকে আছে, আমি সেখানে যোগাযোগ নেই, লিমনের কোনো খোঁজ খবর নেই। তো আমি আমাকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ভালুকা যাবো, তো আমরা ভালুকা পর্যন্ত যাই, দেখা যাচ্ছে যে আমরা প্রবেশ করতে পারতেছি না, তাদের লোকজন এত ওই পাহারাদার যে কবে আসে, কারণ আমাদের দুজনের সিগনেচার নিতে পারলে এই জায়গাটা তার যেভাবে। তো যে লোকগুলো আমাদেরকে বললো যে আমাদেরকে এত টাকা দিবে, তো বললো আপনি একটা অ্যাকাউন্ট করুন। তো আমি একটা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পরে দেখা গেলো যে আমি চাই আমার যে সিগনেচার হয়, তো তারা টাকা দিবে আমাদেরকে 4 লাখ। তো 4 লাখ টাকা দেওয়ার কথা বলে তারা বলতেছে যে বনানি অফিস থেকে নিতে হবে। রেজিস্ট্রি হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, সন্ধ্যাবেলা এই কথা বলতেছে যে এখন নিয়ে যান 3 লাখ আর 1,25,000 টাকা এখন নিয়ে যাবে বনানি অফিস থেকে, টাকা আসে না। তো এই 3 লক্ষ টাকা দিলে আমি আমার চলে আসবো না বনানি অফিসে। আর যে করে ফোন দিচ্ছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ফোন আর রিসিভ করেন, এখন কে বা কারা কিনবে এটা তো আমি জানি, যে ব্যক্তি আয়োজন করছে তাহলে আমরা গিয়েছি সিগনেচার দেখেছি, মানে কোন কর্তৃপক্ষরা কিনবে তার চেহারা আমাদের জানে যে কিনবে কীরকম। তো দেখা গেল যে আমাদের যেটা হলো যে নয়ন সাহেব নামের ব্যক্তি এখানে কোম্পানি করবে, উনি কিনেছে ওনার জায়গা দরকার। তখন দিন এলাকা আমরা কী করলো, তার পরিবারকে নিয়ে আমার বাড়িতে তালা ভেঙে যে জায়গাটা আমি বিক্রি করে উঠেছি 1400 সেটা উঠছে 1400। তো যে আমার স্বামী যে দূরে সরাইছে যে জায়গা কিনছে আমি তারই দিয়েছি, হ্যাঁ এইসব দখল নেই। তখন ওই লোকেরা কী করছে ওই লোক তো আর যায় না, ভয় যায় না, কারণ আমি তো স্কুল বুঝেই দিয়ে আসছি। তা এখন কী করছে একটা লাগলি সে এখানে কিছুদিন অবস্থান করে, তো আমাকে নয়ন সাহেব ফোন দেয় এখন তো তোমার জিনিস সাথে তো তোমার সারাসারি হয় না তোমার বউয়ের সাথে, এই কথা তো তুমি বললো না, তো এখন টাকা কাকে দিল, তোমার বউ তো দাবি করতেছে তাকে দিল। আমি বলতেছি যে আপনি বলছেন আমাদেরকে দিবেন, এখন কাকে টাকা দিবেন তাহলে? তো বলতেছে তাহলে তুমি এসে আবার এখানে স্পোর্ট বুঝাও, আমি বলে ওখানে আমি লাশ দিতে যাবো নাকি। তা আমি এই কথা বলে তার সাথে আর কত মানে কাছাকাছি হয় সে টাকা আর দিব। তো আমার সহজে আমি কী করলো, ওখানকার বর্তমান যে চেয়ারম্যান ওনাকে নিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা করলো, তো দিনক্ষণ ঠিক করলো
মানে ওই লোকের কাছ থেকে,
হ্যাঁ ওই লোক তাকে টাকা দিল। তো কী সিকিউরিটি দিয়ে দিবে সে তার সাথে যখন বিয়ে হয়েছে সে কাজই নিচ্ছে, তখন সে কী করলো ফোন দিল, ফোন দিয়ে দিতে সে তুমি করল তো আমি বললাম যে আমি এখন রংপুরে রংপুরে থাকি। তো বলতেছে যে আমি তুমি নারায়ণগঞ্জ যাইতেছি, আমি বলছি ওখানে কেন আবার তুমি যাবে তোমার কী দরকার এতদিন পরে, এখন আরেক বেলা তোলবার। তো দেখা করছে যে সে কী করে সময় মতো সেই কথা যা তাই সে আমার ওখানে হবে, কারণ আমারে যদি মারে বড় ভাইয়ের যদি মারে সে তো সমস্যা, আমি আর মন হইলো রংপুরে আসার পরে দেখি যে সে বলতেছে যে যা হয় চলছে নিমন্ত্রণ দাও তুমিও আসো আর আমার হয়ে গেলো যা হয়েছে তো হয়েছে, এই কথা বলে নিমন্ত্রণে চলে গেল ভালুকা। আমি তো শিক্ষার্থী যে আমার সন্তানের জন্য আল্লাহ সন্তান তার দিবে না, কিন্তু এই সন্তানকে উঁচু করে দেখা যাচ্ছে তারা যেহেতু পাইছে যে ছেলেকে রেখে মানে পলায় গেছে, রাতের অন্ধকারে জায়গা বিক্রি করে চলে গেছে। তো টাকাটা সম্পূর্ণ 1,25,000 টাকা পেলেন দাবি দাবি সহ 2 লাখের মতো সে
পায়,
হ্যাঁ পেল। তারপরে দেখা গেল যে যেহেতু লিমন তার সাথে, তো এরকম আমি তখন আবার রংপুরে চলে গেলাম, আম্মা বড় ভাই এখানে থাকে। তো একটা পর্যায়ে সে আবার একদিন ফোনে যেগুলো লিমন তার কাছে আমি তো এমনি দুর্বল, সে আমাকে ফোন দিল আমি আম্মা এখানেই থাকবো তুমি তো বাসা ভাড়া নারায়ণগঞ্জ থাকবে রংপুরে কী দরকার। তা আমি বললাম যে না আমি রংপুরে থাকি, কেন যদি থাকতে হয় তাহলে রংপুরে থাকা লাগবে, আমি এই কথাটাকে বললাম। হ্যাঁ এখন দেখেন ভাইয়া কী হইল, সে আম্মার এখানে আসবে আশা করে বলতেছে তুমি যেখানে আমি সেখানেই থাকবো, হ্যাঁ তুমি আমাকে যেখানে নিয়ে যাও সেখানেই থাকবো। হ্যাঁ সে কী করলো লিমনকে নিয়ে আমাকে নিয়ে বলতেছে তোমার কী পরিমাণ আমার আব্বা কিচ্ছু করবো না, তুমি যদি সিগনেচার নিতে যাও তাহলে সিগনেচার তোমার বঞ্চ হয়ে দিয়ে আমাদের ভালুকা নিয়ে যাবে, আমার আব্বা আম্মাকেও কিচ্ছু করবে না, তুমি ওই জায়গায় তোমরা দেখছো, হ্যাঁ আর তোমার যে টাকা আমি পাইছি ওই টাকা তো আমি তোমাকে দিয়ে দিই, এই কথা বলে সে আমাকে ভালুকা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে একদিন থাকি বাসায়, রাস্তা থাকি খেলে শশী বলছে একদিন থাকি, থাকার পরে তারা চিন্তা করতেছে এই যে আমরা বাড়িটা বেচলাম এই টাকাগুলা নেওয়ার জন্য, নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তা আমি বললাম যে আমি যে আমি বড় ভাই তারপর তো তার দিকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে হয়ে গেছে টাকা মানছে, কিন্তু সে যে টাকাটা পাইব তার বললাম যে ওই টাকাটা তো তাকে তাদের টাকাটা তাদেরকে দিয়ে দাও। তো বলতেছে যে টাকা যে আমি নিছি তো কোনো প্রমাণ আছে, তুমি কি আমাকে টাকা দিছো? তুমি তো একদম যে জায়গা দিচ্ছে ফিরে গেছো, আমি জায়গা উদ্ধার করছি, ঠিক আছে ভাইয়া, আমি জায়গা উদ্ধার করছি, এই টাকা তো তোমরা আমাকে দেবে। তো দেখা গেল যে আমি তাকে নিয়ে যেহেতু আম্মা বলছিল থেকে ফেলে আসছি যেহেতু সংসদকে নিয়ে যাও, আমি তাকে নিয়ে রংপুরে চলে গেলাম। তো রংপুরে যেহেতু আমাদের বাড়ি ঘর নাই, রিমনকে নিয়ে মানে আম্মুকে নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে রংপুর। তো সে বলতেছে যে তাহলে তখন রিমনকে একা ভাড়া করতে হবে, ভালো একটা স্কুলে দিতে হবে। আমি মনে হচ্ছে একটা প্রাইমারি স্কুল দেখো না, সে একটা ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুল দেবো। তো সেখানকার দাবিয়ালের সাথে কথা বলে একদম একই দিনে সে তো জানতেছে আমার কাছে মকমকা টাকা, হ্যাঁ সে কী করলো আমি মানে স্কুলে ভর্তি করে দেবো। তো এবার থাকে আমি তখন চিন্তা করলাম যে তো কারাতের যে পর্বটা এইদিকে কিন্তু ভালো কাজ স্কুল বা দুর্গাপুর স্কুল স্টুডেন্টগুলিই চালায় আমার এক সঙ্গে। তো আমি রংপুরে একটা উদ্যোগ নিলাম, তো উদ্যোগ নেওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে প্রচুর ছাত্র হয়, আমি শিক্ষিত কিছু বরাবরের মতো শুক্রবার বাসায় এসে দেখি সে আমার ল্যাপটপ ব্যাংকের অ্যাকাউন্টটা এটিএম কার্ডটা নিয়ে নিয়ে নাই। পরে দেখা যাচ্ছে যে আমি গাড়িওয়ালাকে জিজ্ঞেস করুন তারা কখন গেছে, তো দুইটা বাজে রওনা দিচ্ছি, কিন্তু রংপুর থেকে ঢাকার গাড়ি হয় নাইটে নাহলে দেখে। তো দুইটা বাজে খুব সে কোন গাড়িতে আসবে, তো দেখা যাচ্ছে সে কখনো ট্রাকে কখনো পিকআপে এইভাবে করে সে বগুড়া পর্যন্ত চলে আসে। তো মোবাইল বগুড়া পর্যন্ত আসছে মানে সে তার ভালকে আসতে ওইভাবে পার হয়ে আসতো। আমি তো সন্ধ্যায় দিচ্ছি কোথায় ফিরবো, কাউন্টারে গেলাম, যা দেখি যে না এই নামে তো নাই কখন কোন যাত্রী গেছে তারা তো এইভাবে বলেন ইনফরমেশন দেয় না। দেখা গেল যে সে ওই বাসায় প্রশ্ন হইলো আপনার আমি বাড়িতে ফোন দিলাম শ্বশুরে, তবে কিছু না তুই আসে নাই, তো একটা শ্বশুর শাশুড়ি বা আমার সকলেই তারা কিন্তু জানো যে লাভ দিয়ে আসতেছে। তো দেখা গেল যে পরের দিন আপনার সকালবেলা শ্বশুর বাড়িতে লাভ দিয়ে অবস্থা। আমি বললাম যে সে যে আমার ল্যাপটপ নিয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে গেছে, তো এই কাজটা সে ঠিক করছে। তো এই কথা বলার পরে তো সে পরক্ষণে উত্তরটা এটাই দিল যে রংপুরিতে কাজ করবো না, এখানে কেউ উত্তরে লাগে। তো দেখা গেলো যে তুমি আসবে না এই জন্য তোমার ল্যাপটপটা নিয়ে আস, ল্যাপটপ যেহেতু নিয়ে আসতো ব্যাংক অ্যাকাউন্টও নিয়ে আসতো। তো বলছে আমি তোমার আম্মুর এখানে আম্মুর সাথে কথা বলে দিব না, আমি সোজা এখানে আম্মুর এখানে আসতো আইসা দেখি যে আম্মু আসছে। তো বলতেছে যে শোনো কাজ করো, আমরা একটা ভালো করে রংপুর না রংপুরে যা জিনিসপত্র যাই কেনা হয়েছে এগুলো সব নিয়ে আসি আমরা ভালো করে। তো ট্রাকে ভরে টিভি টিভি যা আছে সব কিছু নিয়ে আসতো। আনার পরে এই তো গত মাসে এসেছিলাম, আনার পরে বলতেছে যে তোমার কাছে যদি পঁচিশ হাজার টাকা আমি নিয়েছিলাম জায়গা কিনছো আনা নেওয়া। আমি বললাম তুমি যে তোমার নামে কিনবো, তো আমি যে বললাম যে আমাদের তো কিছুই নেই, আমার মার নামে জায়গা একটু রংপুরে কিনি যে পাঁচশো জায়গায় দিচ্ছি একটু কিনি, তো তুমি তো রাজি হইলে না তোমার নামে কিনে ফেললাম পায় যে কিনছি ওদের বলতে ছিলেই থাকবে। তো ভাই ব্যাপার হলো কি এরকম, আমি তার কথা মতো ওই জিনিসপত্র নিয়ে তার বাসায় উঠি, ওঠার পরে থাকি, এখন আমার তো কাজকর্ম নাই এখানে ভালুকায়। তো দেখা যাচ্ছে যে শ্বশুর শাশুড়ির সাথে আমি কথা বললাম যে আমার এক মাস কিন্তু টাইম দিতে হবে, এক মাস পরে একটা কাজের ব্যবস্থা হলে পঁয়তাল্লিশ দিন লাগবে, এক মাস আরও পনেরো দিন, এই এক মাস কিন্তু আপনি আমার দেখবেন। তো শ্বশুর বলতেছে যে আমি হজ করে আসছি সমস্যা নেই আমি দেখব। তো এই কথাই চলতেছে কিন্তু দেখা গেল যে সে যে জায়গাটা কিনেছে আমাকে পেশা চিহ্নিত করতেছে যে এই যে জায়গা কিনে ওখানে একটু ঘর করতে হবে, তো তোমার গোর কাছে একটু টাকা আছে তুমি এক লাখ টাকা দেবো আমার সহজে নিয়ে নেবো, কিন্তু টাকাগুলো আমার কাছে নাই, টাকা হলে বড় ভাইকে দিচ্ছি জমিতে দিচ্ছি আমাকে দিচ্ছি, টাকা আমার কাছে নেই সেই জিনিসটা বুঝতেই পারছে না। তো লাস্টে যে ঘটনাটাই আজকে আমাকে অবিশ্বাস করছে যে টাকা থাকা সত্ত্বেও আমি তাকে দিচ্ছি না, তখন সেই যে টাকার জন্য যে আমাকে যে চাপ দিতেছে তখন আমি বললাম যে দেখো আমার কাছে নেই, যেমন দুর্গা দিকটা গেল একটা চাকরির ব্যবস্থা আমার হয় ভালো করে শুরু করলো, সেই আমার কাজটা ঠিক করে দিতেছে একটা অফিসিয়ালি। তো বাসায় আসছি, আসার পরে দেখা যাচ্ছে যে আপনি বিকালবেলা বলতেছে এইভাবে কি দিন চলবো টাকা ফিরাও, তো আমি বলতেছি টাকা তো নাই, তো কী করবো এই সাতটা আটটা বাজছে, সাতটা আটটা বাজে দেখা গেলো যে ভাইয়া দরজা লাগাই দিচ্ছেন দিয়া বলতেছে তোকে তো আমি দিবস দিন কালকে সকালবেলাই করবো। এই কথা বলে দেখা যাচ্ছে চার ঠিক হয় সে যে জায়গাটা কিনছে তার কাছ থেকে, তো এরা বলতেছে যে অনু ভাই পারতেন আপনার ওখানে থাকা। আমি তাহলে রাস্তা থাকলাম অনেক দিকে ভাইয়া আমার তো কষ্ট লাগতেছে যে আল্লাহ আপনি বলুন কিছুই পাইলাম না কী করবো, তা আমি তো দেখছি ওখান থেকে রাস্তা থেকে চলে আসতে পারে তুই থাকবো ওই সুযোগ আমাকে তারা চলবে আর আমি নিজে নিঃস্ব হয়ে ওখান থেকে আসবো। আসার পরে বুধবার দিলাম তাদের সেই যে বুধবার আমাদের ছাত্রগুলো আসে আসতে পারে, তখন আমার ছাত্রবাবু বলতে বলতে অভ্যস্ত ওই দশটা বছর পরে আপনি আসলেন, আপনি তখন কোথায় রাখতেছি? আমি হয়তো আমি যা করতে দিচ্ছি সেই ছাত্রটা হতে বলতেছে, আমি হচ্ছে হয়তো মাকে সামনে গাড়ি করছি, প্রতিষ্ঠাটা করছি, আপনার এখানে শুনবো। তো আমি তার এখানে আসি, তো আজকে তাকে একটু নামাজ করি, তার এখানে থাকি, তিন বেলা খাওয়াই, দেখা গেল যে ভাইয়া বাংলা মিউজিয়ামকে এটা পড়াইতে হয়। আর ওইদিকে শ্বশুরবাড়ির দিকে আর যাওয়া আমার হয়নি, সেখানে সেখানে যদি ইচ্ছে আমাকে সন্তানের সাথে তো দেখা হলো গত মাস প্রথম
এবং
একটা মাস মা কোথায় থাকে? মা আছে নারায়ণগঞ্জে, বড় ভাই তুমি ঠাকুর তুমি আছে,
আর ছোট ভাই,
ছোট ভাই আরো যে ঠাকুর থেকে যেটা নিয়ে গেল ওটা সুখ পাওয়া গেল, সে আছে তুমি। তারা বিয়ে করেছে, তো সংসার জীবনকে করছে। তো
আজকে যে জীবনের গল্পটা এখানে তো জড়িত কিছু বিগ কোশ্চেন, ইয়েস, কখনো হেলো এইট নাইন টু জিরো লেসন ছাড়া জীবনে কোনো জীবনের গল্প করছে?
আপনার কি মনে হয় যে ছন্ন ছাড়া একটা জীবন?
রাইট, আই ওয়ার 30, আপনি 30 বছর বয়স,
কিন্তু ছন্ন ছাড়া জীবন। আপনি একটা জায়গায় শুধু ডেডিকেটেড ছিল, সেটা হচ্ছে আপনার এই কুম্পু, সেখানে আপনি ব্ল্যাক বেল্ট হোল্ডার, আপনি এটা নিয়েই স্বপ্ন দেখেছেন এবং এটা এখনও দেখছেন। অনেক কষ্ট করেছেন, সেই অনেক দূর দূর থেকে এসে আপনি শুক্রবারে এসে আপনার ওস্তাদ আমাদের প্রিয় নায়ক রুবেন তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে। এছাড়া বাকি পুরো জীবনটাই তো গোলমেল, এই এই যে গোলমেলে জীবন কেন, কি কারণ, কি মনে হয়?
আসলে ভাইয়া, বাবা মারা যাওয়ার পরে যে লোককে আমাদেরকে আশা দেখালো যে সবকিছু আলোর পথ দেখাবে, তাকে বিশ্বাস করাতে আমার ভুল হয়েছে। আমার মতো হ্যাঁ, আমার মতো যদি ভুল কেউ না করে সেইটার জন্যই আমার এখানে আসা এবং আমার স্ত্রীর যে আসছে,
কিন্তু মানুষের উপর বিশ্বাস তার মতো পা এবং মানুষের মানুষ বিশ্বাস করতেই হবে।
মানে দেখা গেল যে আমার কথা পিছনে যেটা সে যে আমাদের রংপুরের বাড়িটা বিক্রি করালো, সে তো একজন জ্ঞানী ব্যক্তি ছিল, আমরা তো এটিম ছিলাম, বিদেশ যাওয়ার কথা বলে ভাই ভাইদের সাথে রিলেশন খারাপ করা, মাকে একটু দূরে থাকা, এভাবে চাষ তার নিয়ে তাকে সেভ করা, টাকা পয়সাগুলো পাওয়া, সবই দেখা গেল যে তার ঠিক আছে। একটিবারও সে আমার একটাবারও ফোন দিয়ে বললো না যে আসলে আমি তোমার যেটা হলো যে একসাথে বসে যে একটা কি দিয়ে দিই যে মেয়েটাকে যে এত বসে একটা মেয়েকে আমার হাতে ছোটবেলা উঠাই দিল, তার বড়বোনের সাথে আমার কথা হলো ফোনে, তো তার বনবন এটাই বলতেছে আব্দুল কাছে গেছে, আমি বলছি আমি আপু আমার ছেলেটাকে আনার একটা ব্যবস্থা করেছেন, আমার বড় আপু নাজিয়াটা আমি তার আগের ঘরে, সে যে লাভদিকে বলছে যে লাভদিকে ছয় মাস যদি একটা পাখিও পালে অতটা মায়া হয়, আর তুই দশটা বছর খাইতে আসছিস কী করে রঙের ওই ঘরে কষ্টটার জন্য? আপুর এই কথাটা সে বলছে যে এদিন কথা বন্ধ করেন, তো লিমন রে যে বিয়ে করছে সে লেখাপড়াও করাবে, এই দায়িত্বটা কি নিচ্ছে? তা আপু এই কথা শোনার পরে বলতেছে আমি এখানে আর কি বলবো, আমার বোন হইলো এত খারাপ হয়ে গেছে,
রনিদের জন্য জীবনের সবচেয়ে বড় ল্যাক হচ্ছে গাইডেন্স। বাবা মারা যাওয়ার পরে গাইডেন্স এর জায়গাটি পুরোপুরি শুরু হয়েছে। রনি অত্যন্ত সহজ সরল মানুষ, কিন্তু তাকে বিলিভ করে এবং তার পুরো ফ্যামিলিও এত কিছুর পরেও তাকে যে এই এই জায়গাটা দিয়েছে এত বড় ভুলের কারণে, তাকে পুরোপুরি শাস্তি দিতে পারতো তার বাকি ভাইরা, দেয় নাই সেটা। এবং রনির মাও রনিকে ডিলিট করেছে, এক রনির কারণে পুরো পরিবার, তাদের পুরো পরিবার করতে পারে ধস নেমেছে শূন্য হয়ে, একেবারে শূন্য হাতে, শেষ যে সম্বলটুকু ছিল বাবার ভিটে বাটা সেটাও অন্য হাতে চলে গেছে। এখানে শেখার একটাই জায়গা আমার কাছে মনে হয় প্রয়োজন, নিজের জীবনের শেষ সম্বল, সেই শেষ সম্বলটুকু কোনোভাবেই কেউ যেন কখনো একমাত্র নিজের উপর ছাড়া অন্য কারোর উপরে বিলিভ না করে, অন্য কারোর উপরে বিলিভ করে একেবারে সিদ্ধান্ত যেটা হওয়ার ব্যাপারটা ন্যস্ত করে না, সেটা যেন কথা হওয়ার, কারণ এটাই আপনার শেষ সম্বল, এটাই আপনার জীবনে বেঁচে থাকার জন্য শেষ সম্বল। সুতরাং হ্যাঁ, পৃথিবীতে এরকম অসংখ্য সম্পর্ক আছে, তুমি তোমাকে ভাসিয়ে দাও আমি ভাসিয়ে যাবো, আমি তারপর তোমাকে বিলিভ করবো, সেটা ঠিকই আছে, সেই জায়গা থেকে আপনি যদি মেনে নিয়ে এটা করেন তার সাথে ডিফারেন্ট, কিন্তু জেনে শুনে যত আত্মীয় সম্পর্কই হোক না কেন, যেটাই হোক না কেন, এই ধরনের সম্পর্কে কখনোই নিজের শেষ জীবন, নিজের শেষ রুটি নিজের কথা হয়ে আপনারা না বুঝে না চিন্তা করে হবে নিঃসংকোচিত, এবং তাও সেটা শুধুমাত্র আপনার প্রপার্টি, সেটা পরিবারের সবার অধিকার আছে, ন্যায্য অধিকার, সেই জিনিসটা কিন্তু এবং দেখুন সে বাইরের বাতাবরণ একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার, ব্ল্যাক বেল্ট হোল্ডার মানে আপনি বুঝতেই পারেন যে একজন ব্ল্যাক বেল্ট হোল্ডার মানে সে আটজন মানুষের সাথে ফাইট করে টিকে থাকার ক্ষমতা রাখে এবং আত্মরক্ষার
মানে বেস্ট ভাব বলা যেতে পারে কুমুর কার কাছে, কিন্তু ব্ল্যাক সেটা হচ্ছে ব্ল্যাক বেল্ট বলতে আর কি রাজনীতি। এবং যারা প্র্যাকটিক্যালি দেখেছেন তারা হয়তো জানেন, আর যারা প্র্যাকটিক্যালি দেখেননি তারাও এটা বিলিভ করেন যে দে আর রিয়েলি রিয়েলি পাওয়ারফুল প্র্যাকটিক্যালি। সেই মানুষটা ঘরের মধ্যে কতটুকু অসহায় পড়ে, ওখানে ব্ল্যাক বেল্টের কি পরিস্থিতি আমাদেরকে আসলে এইরকম জায়গাতে কাজ করে দেখতে পারে। আমরা যেন সেই পরিস্থিতি থেকে অনেক বেশি সচেতন থাকি, আমরা যেন লজিক্যাল দিই, আমরা যেন আমাদের নিজের জীবনের শেষ সম্বলটুকু কখনই কিভাবে বিশ্বাসযোগ্য করে ফেলে না দেয়। বিশ্বাসযোগ্য করতে হয় তারা শুধুমাত্র নিজেকেই বিশ্বাস করে, অন্য কাউকে না, অন্তত নিজ অন্তত শেষ সম্বল হতে। আমরা ফিরে আসতে চাই ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিয়ে, একটা গান তো হবে অনুযায়ী গানটার পর পর্যন্ত ফিরে আসবে। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8900.
ওরে বিশ্বের সাগরে ভাষায় সাদা দিলে সাদা লাগাইছে, আমার সাদা দিলে হায় হায় সাদা দিলে সাদা লাগাইছে বন্ধুয়া, সাদা দিলে সাদা লাগাইছে চাতুরি করি আমরে বান্ধিয়া পিঠের দূরে সাগরে ভাষায় দিলে সাদা লাগে আমার সাদা দিলে সাদা লাগে সাদা দিলে সাদা লাগে কেমনে কত দিন কত কথা কত কথা আমি কানতে কানতে ঘুমাই যাচ্ছ আমি কানতে কানতে ঘুমাই যখন স্বপ্নে তোরে দেখি তখন তোরে আবার চোখ মেলি বন্ধুরা পাইনা তোরে আবার চোখ মেলি বন্ধুরা সাদা দিলে সাদা লাগে আমার সাদা দিলে সাদা লাগে বন্ধুরা সাদা দিলে সাদা লাগে
প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে চলতে আর একসাথে রাখে বহুত, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোসাইন্সেস ফল সমৃদ্ধ নতুন ক্লোজআপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজআপ।
অসংখ্য অসংখ্য ফেসবুক মন্তব্য পেয়েছি আমরা। প্রিয় শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা ঈদের এই আমেজে আমাদেরকে বলেননি, মনোযোগ দিয়ে শুনেছেন আমাদের অনুষ্ঠানটি। ইমরান হোসেন লিখেছে, রনি ভাইয়ের জীবনটা কেমন যেন অগোছালো, এত সাদা মাথা হওয়ার কারণে তাকে দুর্নীতি বরণ করতে হয়েছে, তার উচিত ছিল সকল অন্যায়ের প্রতিবাদ করা। টুকুমণি নামের একজন বন্ধু লিখেছে, যে মানুষটা অন্যকে আত্মরক্ষার কৌশল শেখায় সেই অন্যের কবল থেকে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারেনি, কিছুই বলার নেই। জবাফুল লিখেছে, রনির স্ত্রী লাভলী ছিল তার বাবা মার মতোই নবী, তাই সে রনি ভাইয়ের মতো একজন ভালো মানুষকে বুঝতে পারেনি। নবীর শেখ লিখেছে, রনির এই পরিণতির জন্য সবচেয়ে বড় দায়ী তার শ্বশুর, রনির অসহায়ত্ব ছিল নিয়ে তিনি তাদেরকে নিঃস্ব করেছেন, আর শেষ বেইমানি করল রনির স্ত্রী লাভলী। সুভাষ দাস লিখেছে, রনি ভাই দুঃখ করবেন না, আপনি কারাতেতে ব্ল্যাক বেল্ট ধারী, আপনি আমাদের আদর্শ চর্চা চালিয়ে দেন, একদিন অবশ্যই সুখী হবেন। সাইমা হোসেন লিখেছে, লাভলী আপনাকে কখনোই ভালোবাসেনি, তাহলে সে চুরি করে আপনার ঘর থেকে পালিয়ে আসতো না, সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করুন, শুভকামনা রইল। আকাশ সিং লিখেছে, আজ রংপুর, কাল ময়মনসিংহ, এরপর নারায়ণগঞ্জ, গাজীপুর, এই বিভিন্ন জায়গায় যাযাবরের মতো জীবন কাটিয়েছে রনির পরিবার, এটা কোনো জীবন হতে পারে না, এক জায়গায় স্থির হয়ে সুন্দর করে জীবনকে সাজান রনি ভাই, মনে রাখবেন কোনো পেশায় ছোট নয়। এরকম অসংখ্য মন্তব্য আমরা পেয়েছি রনি, আপনার কাছে যাবো মন্তব্যের জন্য, তবে তার আগে বলতে চাই আজকে শ্রেষ্ঠ মন্তব্য করেছেন আকাশউদ্দিন, এবং আজকে যারা লাইক দিয়েছেন তাদের মধ্যে হচ্ছেন স্বপ্না আক্তার, এই দুজন পেয়েছেন দুর্গা পেশোদের নাতে শুনলেন যে চ্যাম্পার, আপনাদের সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করা হবে। ওকে রনি,
সকল লিসনার ভাইদের তো বলবো এটাই যে আজ আমি যেভাবে নিঃস্ব হয়েছি নিজের ভুলে, তার দেখা গেল যে অপর একজনকে বিশ্বাস করে আজকে আমার যে পরিবারের যে ধস নামার কারণ যেটা, যে আমার যে সহায় শেষ সম্বলটিতে, এরকম ভুল কেউ করবেন না। সহধর্মী যে ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করবেন যে তাদেরকে অবশ্যই সময় দিবেন, অভাবনতনে রাখবেন না, দেখা গেল যে ভালো কর্ম করবেন, হয়তো বা যে আমার ইনকাম সোর্সের জন্য হয়তো বা আমার স্ত্রী আজকে আমাকে ছেড়ে গেল, আপনারা এই ভুলটা করবেন না। আর কারাতে এটা একটা খেলা, এটা কখনোই জীবন সংসার চালানোর ইনকাম সোর্স না, কারণ খেলাধুলা মানুষ করে এটা অপশনাল। সবাই এমনভাবেই খেলাধুলাগুলোকে ভালোবাসবেন যেটা শুধুই আপনার স্বপ্নে থাকবে অপশনাল হিসাবে, এটাকে কখনই পেশা হিসাবে নেওয়া হয়। যেমন দেখা যাচ্ছে আজকের আমি যে আমার যে শ্রদ্ধ উস্তাদ ইগুল স্যারের ভক্ত, তুমি আমাকে এই জিনিসটাই শিখালো যে নেশামুক্ত থাকো, দেখা যাচ্ছে অসৎ কাজ করিও না, খারাপ কাজে জড়িত হইও না, এই যে ভালো থাকা তার ইচ্ছাগুলো দেখা গেল যে আজকে আমি যদি এই আমার কারোর সাথে যদি অপব্যবহার করতাম, হয়তো বা আজকে আমার এই শ্বশুর বাড়ির যে অত্যাচারগুলো সেগুলো হয়তো আমাকে জুড়ে দিতে হতো। তো আপনারা কারাতে করুন বা শরীরচর্চা করুন, কিন্তু দেখা গেল যে কখনো ওইভাবে জীবনে নিয়েন না যে সংসারে আপনারা আমার মতো এরকম ক্ষতি আসে, এরকম ভাবে কেউ খেলাধুলা ভালোবাসেন না। ভালোবাসে দেখা যাচ্ছে যে আসলে একটা খেলোয়াড় যখন হয় অনেক স্বপ্ন নিয়ে, যেমন আমার আশা করছিল যে আমার সূর্য স্যার গুগল স্যার কত উপরে, তো তার কাছে আমি এখনো আছি এবং দেখা যাচ্ছে যে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। তো আমি যেটা জীবনে পেলাম আর না পেলাম আপনাকে সবাই শুনলেন যে পাওয়া না পাওয়ার যে ব্যথাটা, তো আমি তো বললাম তখন সুখের ছোঁয়া যেটা পাওয়ার আগেই দেখা গেল যে আমার সংসারের কলহ বিহগুলো এগুলো দেখা গেল যে আমাকে বুঝতে যায়নি যে সুখ কোনটা, আজ আমি সুখ পাইনি। তো আমার কথা হলো যে আমার সন্তানের জন্য দোয়া করছেন, এখন আমি আমার সন্তানকে আমার ছেলেকে ফেরত চাই, তো এ ব্যাপারে আপনারা কিছু পরামর্শ আমি দিতে পারবেন।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের টনির জীবনের গল্প, অনেক শুভকামনা থাকবে। লাস্টে যে কথাগুলো বলেছে সেগুলো খুবই মূল্যবান কথা, আমার মনে হয় আমাদের ব্যক্তিগত জীবনে জিনিসগুলো অনেক বেশি কাজে লাগবে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে রনির জীবনের গল্প এবং একসাথে আপনাদের মন্তব্য সবকিছু মিলিয়ে এই হচ্ছে রনি। আমরা গত সপ্তাহে আপনাদের কাছ থেকে যে ফিডব্যাকগুলো পেয়েছিলাম ফোন ইন, সেগুলো সেক্ষেত্রে আজকে বাড়ি যাবো এবং একই সাথে কিছু আকর্ষণ থাকবে আমাদের বন্ধুদের যারা এই হ্যালো 920 প্ল্যাটফর্মে এসে জীবনের গল্প বলতে চান, আমরা শুনতে চাই। এবং একই সাথে আহ্বান জানাচ্ছি আগামী বুধবার ঠিক রাত 11:20 আমি কিভিয়া একেবারে সাদামাটাভাবে আপনাদের কাছে আসি। সাদামাটাভাবে আমাদের কিছু জীবনের গল্প উপস্থাপিত হয় এবং সেই গল্প আমাদের অন্তরে গিয়ে থাকে, কারো কারো জীবনে অদ্ভুত পরিবর্তন আসে, সেই পরিবর্তন আমরা হ্যালো 920 একেবারে শুরুতেই আপনাদেরকে শোনাই যে কত মানুষ এই হ্যালো 920 শুনে জীবনের সুন্দর পথের আলোক খেতে পেয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 920 পক্ষ থেকে, আজ পিবিআর পক্ষ থেকে, সাকিনের পক্ষ থেকে এবং বাকি যারা টিম মেম্বার হয়েছে সেটা সবার পক্ষ থেকে শুভরাত্রি।
আমি সহাই সত্যি বলছি, মনে হয়েছে আমি একজন কুক ট্রাইবের মেয়ে, ও যেন সামনের দিকে ভালো দিকে অগ্রসর হয়ে পাশে নামাজ পড়ে আর ভালো স্বামী যেন খুঁজে নেয়, এই কামনা করছি।
আমার নাম জ্যামিতা সরকার, আমি সামনে একটা গল্প শুনি। সামনে একটু যতদিন বাড়ছে তুমি যেন সবভাবে টাকা উপার্জন করো, তুমি যেন কখনো নিশ্চিত কামনা না করো, কারণ নিশ্চিত কামনা করা যায় কখনো ভুল তাকে পা করব না।
আমি স্বপ্নীল খান বলছিলাম, তানিয়া জীবনের গল্পটা শুনে আমার খুবই খারাপ লেগেছিল। আমি বলবো যে বাংলাদেশে এরকম অনেক অনেক তানিয়ার মতো মেয়েরা বাসা বাড়িতে নির্যাতিত হচ্ছে, তো তানিয়া তুমি সামনের দিকে এগিয়ে যাও, তোমার জন্য রইল শুভকামনা।
আমি রনি বলছি, তানিয়া তো জীবনের কষ্ট তার সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি, সেসব কষ্টগুলো সহ্য করে এখন সে ভালো চলছে, তার সেই শরীর চালাটা খুব উচিত।
আমার নাম আমি হোসেন, সোনিয়া আপুর ঘটনা করে শুনলাম, আমি সোনিয়া আপুকে তার বড় ভাই হিসেবে তাকে সাহায্য করতে চাই, সেই পরিবেশে থাকার জন্য 5000 খরচা আমি বহন করবো ও 1000 টাকা বেশি পাঁচ রক্ত নামাজ।
আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, সোনিয়া মেয়েটাকে হেল্প করতে চাই।
আমার নাম সাহেব ইসলাম, স্থানীয় গল্পটা শুনে আমার খুবই কষ্ট লাগছে, আমি তাদের স্থানীয় হতে যাচ্ছে, তো শুধু সমস্যা রাখার জন্যই আমি তাকে আমার ঘরে আসতে চাই।
আমার নাম মোহাম্মদ কাউসার, আমি সোনিয়ার যে গল্প শুনেছি সেটা শুনে আমি অনেক খারাপ লেগেছে, তারপর আমি তার জন্য শুভকামনা করি, সে যেন ভবিষ্যতে ভালো হতে পারে।
মোহাম্মদ কামরুল হাসান, সামিয়া তোর গল্প শুনে খুবই খারাপ লাগছে, সবাই যদি একটু হেল্প করে সামিয়ার মতন আর অনেক সামিয়া সুন্দরভাবে জীবনযাপন করতে পারবি।
আমার নাম হচ্ছে আব্দুল সামাদ। আমি সানিয়া আপার গল্পটা শুনছি, আমার অনেক মনের মাঝে কষ্ট লাগলো। আমার সানিয়া আপার যদি কোনো বিপদ না থাকে, আমি ওনাকে জীবন ক্ষতি করতে চাই।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. আচ্ছা, ভুল একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহু, কারণ অ্যাক্টিভ জিপ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ জিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ বিশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুকটাক নয়, এ হল ক্লোজ আপ।
আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আমি একজন দর্জি কারিগর। আমার অল্প বয়সে আমার জীবনের সমস্ত আদর মিলে গেছে। আমি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আমার জীবনের বাকি ইতিহাস আপনাদের কাছে বলতে চাই, প্লিজ আমাকে সুযোগ করে দিন। আমার নাম মোহাম্মদ মামলুর রশিদ, একটা মেয়ে আমাকে খুব টাইট করছে। কিছুদিন পরে সেখানে বললে হচ্ছে আমার আব্বু আম্মুর কথা বলে যে আমার আব্বু আম্মু আমাকে অনেক সাহায্য করে আমার বাচ্চাটা নষ্ট হয়েছে। এই সম্পর্কে আমি তাদের সাথে শেয়ার করতে চাই, যে আমাকে সুযোগ দেয়।
আমার নাম নাজমা, আমার চারটি মেয়ে, তিন নম্বর মেয়েটির সমস্যা আছে। আমার জীবনের গল্প একটু জানাতে চাই, দয়া করে আমাকে একটু এগুলোতে কথা বলার সুযোগ দিন।
আমার নাম পারভেজ, আমার জীবনে ভয়াবহ এক কাহিনী ঘটে গেছে। আমার তিন চার চোখ হওয়ার কারণে মানুষ আমাকে কত কথা বলে। আমার জীবনের গল্প বলতে চাই, যদি আমাকে সহযোগিতা করে দেন তা আমি মানুষের কাছে বলতে পারবো।
আমার নাম রাতে, কিভাবে একজন অভিভাবকের গাইডলাইন ছাড়া একটি হতদরিদ্র ও সম্পূর্ণ নিরক্ষ এবং অশিক্ষিত পরিবারে আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত করি। বাংলাদেশের অসংখ্য হতদরিদ্র পড়ালেখাকে জয়ী করার ছেলেমেয়েরা আমার এই কাহিনী শুনে নিজেকে প্রতিষ্ঠিত হয়। আমি আমার জীবনের কথাটা নিজেকে দেখে বেশি বলতে চাই।
আমার নাম শাহরুম হোসেন শাহর, আমি একটা মেয়ের সাথে কম নম্বরে রিলেশন করছি। মেয়ের পরে বিয়ে করার পর মেয়ের জন্য আমি অনেক কষ্ট করছি, রাস্তায় রাস্তায় মেয়ের জন্য রয়েছি, আমাকে বিরোধ করছি। আমার জীবনের গল্পগুলো বলতে দেখি
আমি আব্দুল হামিদ বলছি, পলিটিক্যাল ইয়ার থেকে আমি ক্লিয়ার ছু, ও এক মাস স্কুলে থাকি, একজন অনেক লাভ করতাম, ও আমার সাথে অনেক প্রতারণা করতে ভালোবাসেন নামে। আমার মনে অনেক কষ্ট, আমার দুজনের গল্পটা লাস্ট সেটাকে শুনতে চাই।
Downloaded from FusionBD.com.